FM Haunted by Airtel。
শুনছেন সব সময়ের রেডিও ফুটতে ঘড়িতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনারা যে যেখানে বসে বা যে যেখান থেকে এই ভূত এফএম আজকের এপিসোডটি শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনারা আছেন বলেই ভূত এফএম এতদূর পর্যন্ত এসেছে, এবং আশা করছি বাকিটা সময়ও আপনাদের মাধ্যমেই আপনাদের সাথেই আমরা এগিয়ে যাব আরো বহুদূর। যাই হোক, আমরা শুরুতে জানিয়ে দিই যে আমাদের SMS করতে হবে কিভাবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপর আপনার SMS পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান সেই ঘটনাগুলো পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার ঘটনাটি লিখে ফেলুন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, স্পেলিংটি হচ্ছে BHOOTFM এট দ্য রেট RADIOFOORTI ডট এফ এম। অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটিকে আপনি এখানে এসে সবার সাথে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার এই ঘটনাটি পড়ে শোনাই। আর যদি আপনি কোনো রেকর্ড করে ঘটনা পাঠাতে চান, অর্থাৎ কোনো অডিও ক্লিপ আমাদের পাঠাতে চান, তাহলে আপনার মোবাইল দিয়ে রেকর্ডটি করে ফেলতে পারেন এবং সেটি পাঠিয়ে দিতে পারেন আমাদের অ্যাড্রেসে। আপনার ঘটনাটি যদি ভালো হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। অবশ্য এই ব্যাপারটা নিয়ে অনেকেরই মনে আশঙ্কা থাকে যে আমার ইমেলগুলো কি যাচ্ছে, আমার ইমেলগুলো কি পড়া হচ্ছে, আমার ঘটনাগুলো কি আসলে, এই সন্দেহ কিন্তু সবসময়ই থাকে। না, সন্দেহ করার একেবারেই কিছু নেই, আপনাদের প্রত্যেকটা ঘটনাই আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং প্রত্যেকটা ঘটনা পড়েই আমরা সিলেক্ট করি কোন ঘটনাগুলো ভালো এবং কোন ঘটনাগুলো সবচাইতে ভালো। সমস্যা হয়ে যায় যে একই ধরনের ঘটনা হয়তো অনেক সময় দেখা যায় অনেকে পাঠাচ্ছেন, যে সমস্ত ঘটনাগুলো আগে আমরা শেয়ার করে ফেলেছি সেই টাইপের ঘটনা যদি আসতে হয় অনিচ্ছার সত্ত্বেও সেই ঘটনাগুলো আমাদের বাদ দিয়ে দিতে হয়। আর আপনি আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠাবেন সেটাই আশা করব, এবং যে ঘটনাগুলো আগে হয়ে গেছে সেরকম কোনো ঘটনা না পাঠানোটাই ভালো। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই, আপনি আবার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে ঘটনাটি আবারও শুনতে পাবেন, এই এপিসোডটি শুনতে পাবেন বা আগের পুরনো কোনো এপিসোড, যে এপিসোডটি আপনার শুনতে ইচ্ছে করছে চাইলে সেটা শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারেন। আর সেই সাথে আপনি যদি চান ভূত এফএম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, সেটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে যদি সেট করে ফেলতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, অ্যান্ড আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই এটা আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং পাঠিয়ে দিন SMSটি 3123 নম্বরে। দেখবেন যে এই টিউনটি আপনার টিউন হয়ে গেছে। যাই হোক, এই ছিল নিয়ম কানুন এবং সবকিছু। আমরা একটা সুখবর আপনাদের জানিয়ে রাখি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ঢাকার বাইরে কোনো একটা হন্টেড প্লেসে, এবং এখন পর্যন্ত যেটা নির্ধারিত আছে সেটা হচ্ছে আমরা সম্ভবত যাব চট্টগ্রামের ফয়েজ লেকে, এবং সেখানে আমরা অনেক আগে আমাদের এখানে চট্টগ্রাম থেকে যারা এসেছেন তারা প্রত্যেকেই স্বীকার করেছেন এবং প্রত্যেকেই বলেছেন যে জায়গাটা বেশ হন্টেড, সো আমরা দেখি যে সেখানে কিছু পাওয়া যায় কি না। তো আমরা এর মধ্যে সিলেক্ট করে ফেলেছি আমাদের যে সমস্ত গেস্টরা রয়েছেন যারা সবচাইতে ভালো ঘটনা বলেন, তাদেরকে নিয়েই আমরা সেখানে যাচ্ছি যাতে ফিরে এসে তারা সেই জায়গার সমস্ত সিচুয়েশনগুলো আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন বা ঘটনাগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারেন। সো আপনি এখানে পার্টিসিপেট করবেন কিভাবে, আমরা কিছু গেস্ট তো সিলেক্ট করেছি, আপনাদের মধ্যে থেকেও আরও কিছু গেস্ট আমরা সিলেক্ট করতে চাই। সো আপনি যদি কনফিডেন্ট হন এবং আপনার যদি সেই কনফিডেন্স থাকে যে আপনি ওখানে দেখা ঘটনাগুলো সুন্দরভাবে আমাদেরকে সবাইকে জানিয়ে দিতে পারবেন বা সবার সাথে শেয়ার করতে পারবেন তাহলে আপনিও পার্টিসিপেট করতে পারেন SMS-এর মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে আমাদের সাথে। যাই হোক, চলে যাচ্ছি ঘটনা, এবং আমরা প্রতিবারই বলি যে অনেকেই থাকেন যারা এখানে এসে ঘটনা বলতে পারেন না, সেক্ষেত্রে দেখা যায় যে ঢাকার বাইরে অনেকে থাকেন, অনেকে দেশের বাইরে থাকেন, তারা ইমেইল করেন এবং তাদের ইমেইলগুলো আমরা পড়ে শোনাই আপনাদের। সেরকম একটা ইমেইল দিয়ে শুরু করছি আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। লিখছেন আমাকে, রাসেল ভাই কেমন আছেন, আমি মিঠু, নওগাঁ জেলা সদরে আমার বাড়ি। আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা মনে পড়লে আজও আমি নিস্তব্ধ হয়ে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি পাশেই একজন আমি পেশায় একজন ঠিকাদার। আমি এক স্কুল করার দায়িত্ব পাই। আমার কাজের জায়গাটি নওগাঁ শহরের ভেতরে, জায়গাটির নাম হাপুনিয়া। কাজ শুরু করতে হবে, তাই আমার কাজের মালামাল পাহারা দেওয়ার জন্য একজন নাইট গার্ডের প্রয়োজন হয়। তো ওখানে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করলে কেউ থাকতে রাজি হয় না। আমি একটু প্রবলেমে পড়ি। বাধ্য হয়ে আমি আমার একজন বন্ধুর কাছে যাই। সে আমাকে বাবলু নামে একজনের সাথে যোগাযোগ করতে বলে। একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে স্কুলটি আগে থেকেই একটা বিল্ডিং এ ছিল। আমি তার পাশে আর একটা নতুন বিল্ডিং করার কাজ পাই। তো বাবলু আগে থেকেই সেখানে মানে পুরোক্ষণ স্কুলটির নাইট গার্ড ছিল। আমি তাই বাবলুর সাথে যোগাযোগ করি। সে বলে যে ভাই, এখানে তো কেউ কাজ করতে চায় না। আমি বাবলুর কাছে কাজ না করার কারণ জিজ্ঞেস করি। বাবলু আমাকে বলে যে এলাকাটা খুব খারাপ। আমি ওকে বলি যে কাজ যখন পেয়েছি তখন কাজ আমি কমপ্লিট করবই। বাবলু আমাকে মানা করলেই তা আমি তার কথায় গুরুত্ব দেই না এবং বাবলুকে অনেক কষ্টে রাজি করাই। বাবলু রাজি হলো, কিন্তু আমাকে বলল যে ভাই, আপনার মিস্ত্রিদের বলবেন যে এখানে যাতে গরুর মাংস না খায়, তাহলে প্রবলেম হবে, এবং রাত 12টার পর যাতে ঘর থেকে কেউ বের না হয়। আমি আবার কারণ জানতে চাইলে বাবলু আমাকে কিছুই বলে না। আমিও ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেই না। আমি মিস্ত্রিদের সাথে বাবলুর পরিচয় করিয়ে দিই এবং বাবলুকে মালামাল বুঝিয়ে দিই এবং আমি বাড়ি ফিরে যাই। আমি প্রায় আমার সাইডে যেতাম এবং কিন্তু একদিন অনেক ঝামেলা থাকায় আমার বাড়ি ফেরা সম্ভব হয় না, কারণ তখন প্রায় রাত বারোটা বেজে এবং আমার বাড়ি যাওয়ার মতো কোনো যানবাহন ছিল না। তাই কিছুটা বাধ্য হয়ে আমি সে রাতটা সেখানেই থেকে যেতে রাজি হই। পুরাতন স্কুলটির পাশেই দুটা রুম ছিল, একটাতে মিস্ত্রিরা থাকতো আর এবং রুমের স্কুলটির বারান্দায় বাবলু থাকতো। মিস্ত্রিদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে আমি রাত প্রায় 1টার দিকে আমার রুমে ঘুমাতে যাই। ক্লান্ত থাকায় আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার দরজায় অনেক জোরে জোরে কারা যেন ধাক্কা দিতে থাকে। আমি উঠে দরজা খুলতেই দেখি সাদা পাঞ্জাবি পরা একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছেন। সে আমাকে জানায় যে একজন মানুষ মারা গেছে এবং তার জানাজা হবে এবং আমি যেন সেই জানাজায় সামিল হই। আমি ঘুমানোর ঘরে থাকায় ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে লোকটির সাথে হাঁটতে থাকি। আমি মনে করি যে বাবলু এবং মিস্ত্রিরা ওখানে যাবে। কিছু দূর হাঁটতেই দেখি যে একটা পুকুরের পাশে একটা লাশ রাখা আছে এবং লাশটার সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। প্রায় 50-60 জন মানুষ জানাজা করার জন্য দাঁড়িয়ে আছে। আমিও তাদের সাথে যাই এবং দাঁড়াই। কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুমের ঘোর কেটে গেলে আমি বুঝতে পারি যে কোনো সাধারণ জানাজা এটি নয় এবং জানাজা সাধারণত হয় 5-6 মিনিটের, কিন্তু এটা প্রায় 20 মিনিট হতে চলেছে। শেষ হওয়ার কোনো লক্ষণই আমি পাচ্ছিলাম না। আমি তখন মনে মনে আমার মিস্ত্রিদের খুঁজতে থাকি, কিন্তু তাদের কাউকে আমি পাই না। হঠাৎ আমার চোখ পড়ে জানাজায় দাঁড়ানো মানুষদের পায়ের দিকে। আমি যা দেখেছিলাম তা আমি আজও বিশ্বাস করতে পারি না। আমি দেখলাম যে তাদের কারোর পা মাটিতে ছিল না, তাদের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হওয়ার মানে হচ্ছিল। আমি যে দৌড় দিব তাও আমি পাচ্ছিলাম না। আমার পা যেন মাটির সাথে আটকে গেছিল। আমি আর সহ্য করতে পারি না, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার পাশে বাবলু ও মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলে যে আমি নাকি কাল রাতে কোথা থেকে দৌড়িয়ে এসে দরজার সামনে পড়ে যাই। তারা আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে যায়। তখন বাবলু আমাকে বলে যে এখানে আগে নাকি এরকম একজন নাইট গার্ডকে ডেকে নিয়ে যায় যে গলা টিপে মেরে ফেলে এবং তার লাশ পাওয়া যায় নদীর পাড়ে যেখানে কাল রাতে আমি জানাজাটা দেখেছিলাম। আমার ঘটনাটা এখানেই শেষ করার আগে বললে যে এখনো ওখানে প্রতি রাতে এরকম জানাজা হয় এবং মজার ব্যাপার হলো আমাদের মিস্ত্রিরা ওই ঘটনায় এক্সপিরিয়েন্স করেছে, আমি নিজে করেছি, কিন্তু বাবলু যে কিনা মিস্ত্রিদের মানে ঘরের সামনে ঘুমায় কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ জানাজা করতে দেখেনি। রাসেল ভাই ভালো লাগলে এই ঘটনাটি পড়ে শোনাবেন, এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের লিখেছেন, আমি আগেই নাম বলেছি, মিঠু, উকিলপাড়া, নওগাঁ থেকে। যাই হোক, ঘটনা শুনলাম, এবার কিছু SMS এবং SMS এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাকে লিখেছেন জ্যোতি, অ্যানি, নাবিলা, পাপ্পু, প্রীতম, রূপম, তোল্লা, নারায়ণগঞ্জ থেকে তারা শো শুনছেন এবং তিনি বলছেন যে আমাকে এবং সকল ভূত FM ফ্রেন্ডদের তিনি তারা শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও মাসুমা আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভূত FM ফাটাফাটি। আমাকে শাকিবুল SMS করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল। শুভ মিরপুর ঢাকা থেকে আমাদের SMS করেছেন এবং ভূত FM তার কাছে খুব ভালো লাগছে। AR আসিফ কুষ্টিয়া থেকে SMS করেছেন এবং মাসুম ভাইকে থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে ভজন দেবনাথ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন তার কোনো SMS পড়া হয় না, কি বলেন? এই যে আপনি SMS পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার SMS পড়া হলো। সৃজন এবং হিমেল আমাদের SMS করেছেন, SMS করেছেন রাব্বি মৃধা ঢাকা যাত্রাবাড়ি থেকে। এছাড়াও রতন আমাদেরকে SMS করেছেন ইসলামবাগ থেকে। আমাদেরকে বাঁধন SMS করেছেন লিমন সেন্ট্রাল রোড ধানমন্ডি ঢাকা থেকে এবং তিনি বলছেন যে তার বাড়ি একটা হন্টেড প্লেস, আসতে চাইলে অ্যাড্রেসটি দিব। আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন ভূত FM @radio40.fm এই অ্যাড্রেসে এবং সেই ঘটনা যদি শুনে মানে পড়ে আমাদের ভালো লাগে, ডেফিনেটলি আমরা আপনাদের ওখানে যাব। আমাদেরকে রোহিত SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সজীব SMS করেছেন আমাদেরকে ভুবন ফেনি থেকে। ডেন্টিস্ট অপু আমাদের SMS করেছেন হাবিব গাজীপুর থেকে, মিশু রাজশাহী থেকে, রিঞ্জি, তান্নি, তন্ময়, ময়মনসিং থেকে। আমাদেরকে রাব্বির হাসান SMS করেছেন জুয়েল খুলনা থেকে। আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন। মাহি আমাদের SMS করেছেন বরিশাল থেকে। শুভ বণিক আমাদের SMS করেছেন আসাদুল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে যে কজন গেস্ট আসার কথা ছিল তাদের মধ্যে দুজন আসতে পারেনি, একজন এসছেন, এসে তার একটা খুব জরুরি কাজ পড়ে যাওয়ার কারণে তিনি আবার বাড়ি ফিরে গেছেন, তবে যাওয়ার আগে রেকর্ড করে গেছেন তার ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা এর পরপরই শুনবো। তার আগে আমাদের এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন স্টুডিওতে তার কাছে যাচ্ছি, তার পরিচয়টি আমরা তার কাছ থেকে জানবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, কি করেন একটু সবাইকে
জানাবেন। আমি রফিকুল আলম, আমার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার গোবিন্দপুর গ্রামে। আমি এসেছি ঢাকা নয়াপল্টন থেকে। আমি যে কাহিনীটা আপনার সাথে শেয়ার করব সেটি আমার দাদুর কাছে শোনা। এই কাহিনীটা সম্ভবত 1960-62 সালে হবে। আমার দাদুর বাপের বাড়িটা হলো নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিশবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাটের পশ্চিম পাশে মিয়াজি বাড়ি। আমার দাদুর বাড়িটা একটা বর্ণনা দিই। আমার দাদুর বাড়িটা পূর্বমুখী, পূর্ব দিকে রাস্তা, পশ্চিম পাশে ধানি জমি, দক্ষিণ পাশেও গছ ছিল আর উত্তর পাশে বড় একটা বাগান। আমার দাদুর ঘরটা পূর্বমুখী, ঘরের পেছনে একটা বড় তেঁতুল গাছ ছিল। একদিন আমার দাদুর মা ফাঁকিতিকা সারাতে ঘর থেকে বের হলেন, সেদিন ছিল চাঁদনি রাত, চারদিকে চাঁদের আলো। তিনি দেখলেন তেঁতুল গাছের নিচে একজন পুরুষ, একজন নারীর মাথা সিঁতি কাটছে বা উকুন দেখতেছেন, পশ্চিম দিকে মুখ বসে। আমার দাদুর মা সেটা দেখে তিনি ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে দাদুর বাবাকে বললেন এই কাহিনী। তখন দাদুর বাপ ঘরে একটা মজবুত লাঠি ছিল, তিনি লাঠিটা নিয়ে দাদু মাকে বললেন আমার পিছু পিছু আসো। দাদু মা দাদু বাপের পিছু পিছু আসলো। আসার পরে দাদুর বাপে সে তেঁতুল গাছের নিচে বসা পুরুষ লোকটির মাথা খুব সজোরে একটা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে একটা মনুষ্য চিৎকার শোনা গেল। তখন তারা ঘরে ফিরে আসলেন। পরদিন সকালবেলায় তারা ওই জমিতে গিয়ে দেখলেন একটা মাথা ফাটা কাক মরে আছে। তারা বুঝলেন এটা জিন অথবা ভূত জাতীয় কেউ হবে। দিন কেটে গেল, রাত্রে সবার কান্নায় ঘুম ভেঙে গেল। একটা নারী বিলাপ করে কাঁদতেছে, তোমরা আমার স্বামীকে মেরে ফেলছো, তোমরা আমার স্বামীকে মেরে ফেলছ, আমি তোমাদেরকে রাখবো না, আমি তোমাদেরকে মেরে ফেলবো, তোমরা আমার স্বামীকে মেরে ফেলছ। এরকম দুই তিন রাত কান বিলাপ শোনা গেল। তার এই কান্না শুনে আমার দাদুর মা বাবা সহ সবার মন খারাপ হল। আসলে এই কাজটা তারা না করলেই পারতেন। যাক, আস্তে আস্তে তার কান্নাটা প্রতিবাদে রূপ নিল। রাত হলে জমিনে শুকনো মাটির ডিলাগুলা তাদের গদে চালে আসে পড়তে লাগলো। এরকম কয়েকদিন পড়ল। তারা সিদ্ধান্ত নিলেন, এভাবে তো আর বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। পরে সবাই মিলে হুজুর আনলেন, হুজুর এনে বাড়িটা বন্ধ করলেন। বন্ধ করার পরে কয়েক বছর সেই উপদ্রব বন্ধ ছিল। 1986-87 সালের কথা, আমি তখন ক্লাস সেভেনে পড়ি। আমার দাদুর বাপের বাড়ি পশ্চিম পাশে আমার নানার বাড়ি। আমি একদিন মাগরিবের নামাজে আজান দিবে ঠিক 4-5 মিনিট আগে পশ্চিম পাশ দিয়ে আমার দাদুর বাড়িতে আসতেছিলাম। আমি বাড়ি থেকে 50 মিটার দূরে থাকতে দেখলাম একটা সোনালী ছেলের মেয়ে এবং তার গায়ের রং সাদা। সে আমাকে দেখে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যে ডোবা ছিল ডোবার মধ্যে নেমে গেল। আমি দূর থেকে খেয়াল করলাম যে নেমে গেল, আমি তাকে দেখতে আসলাম যে কোন মেয়ে আমার সাথে লুকোচুরি খেললো। পরে আমি তাকে খুঁজতেছি, তাকে দেখতে পারলাম না। হঠাৎ আমার মনে হলো এই বাড়িটা তো হন্টেড, এখানে তো এরকম কিছু ঘটে, আর এই বাড়িতে তো সোনালী চুলের কোনো মেয়ে নেই, অথবা সাদা চামড়ারও কোনো মেয়ে নেই। আমি যখনই কথাটা ভাবতেছিলাম তখনই আমার লোম কোপগুলো দাঁড়িয়ে গেল এবং আমার পা অবশ হয়ে যাচ্ছে, আমি হাঁটতে পারতেছি না। তবু আমি খুব জোরে দৌড়ালাম, জোরে দৌড়াইয়ে অনেক সামনে দিয়ে ঘুরে বাড়িতে ঢুকলাম। ঢুকে দাদুকে বললাম, সবাইকে বললাম যে এই ঘটনা এটা হচ্ছে আমার দেখা ঘটনা। এরপরে তাদের বাড়িতে জিনবুতে নতুন করে উপদ্রব শুরু হলো। এখন আমার দাদুর মাও বেছে নেয়, বাপও বেছে নেয়, দাদু আছে, দাদু এখন বৃদ্ধ। এই ঘটনা যখন দেখলো প্রতিদিন রাতে ছোটখাটো ঘটনা ঘটে, তখন আবার তারা সিদ্ধান্ত নিল যে না, আবার বাড়ি বন্ধ করতে হবে। এক খুব গভীর রাত, গভীর অন্ধকার রজনী অমাবস্যা রাতে হুজুর ডেকে আনা হলো। হুজুর সহ 8 জন সাহসী মানুষ তাদের সাথে আসলো। 2 জন করে বাড়ির উত্তর পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে এবং দক্ষিণ পশ্চিম কোণে দিলেন, এবং 7 জনকে দিলেন উত্তর পূর্ব কোণে যেখানে ঘন জঙ্গল। সবার হাতে একটা বোতল দেওয়া হলো এবং বোতলের ভিতরে একটা তাবিজ দেওয়া হলো। সবাইকে বলল যে যখন আজান হবে, আজান শেষ হওয়ার সাথে সাথে বোতলটা মাটিতে পুঁতে ফেলতে হবে। সবাই যেখানে চলে গেল, হুজুর বাড়ির মাঝখানে রইলেন, হুজুরের সাথে আরেকজন আছেন। বাড়ির মাঝখানে যখন রাত 12টা বাজলো, মহিলাদেরকে বললো যে কেউ দরজা খুলবেন না, সবাই দরজা বন্ধ করে থাকবেন। ঠিক রাত 12টার দিকে হুজুর আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে বাড়ির চার কোণ থেকে একসাথে আজানের ধ্বনি শোনা শুরু হলো। বিশ্বাস করেন রাসেল ভাই, সেই সময়ে শুরু হলো যুদ্ধ। বাড়ির সমস্ত গাছপালাকে যেভাবে ঘূর্ণিঝড় নাড়াতেছে এবং ডালফালাগুলো ভেঙে ফেলতেছে, নরম তুলা গাছের নরম ডালগুলোকে তারা ভেঙে ফেললো, শুকনো নারকেলগুলোকে এদিক সেদিক ছুঁড়ে মারলো, অনেকগুলা ফাঁকি চেঁচামেচি করলো, উঠতেছিল। এটা দেখে তো আমরা বুঝতেছি ঘর থেকে খুব ভয় পেয়েছি। হুজুর তো আগেই বলছে ভয় পাওয়া চলবে না। তারপরে একসময় আজান শেষ হলো। আজান শেষ হওয়ার সাথে সাথেই সবাই এই বোতলটাকে মাটিতে ফুঁতে ফেললো। ফুঁতে ফেলার পর যুদ্ধ থেমে গেল, সব নীরব হয়ে গেল, কিন্তু রেখে গেল ধ্বংসস্তূপ, ডালফালা, গাছ ভাঙ্গা, সব কিছু রেখে গেল। এরপর থেকে আর কখনো সেই বাড়িতে ভূতের কোনো উপদ্রব লক্ষ্য করা যায়নি। এটা ছিল আমার প্রথম ঘটনা।
ওকে, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে একটা রেকর্ড ফাইলে যাব এবং আমাদের, আমি বলেছিলাম যে আজকে আমাদের এখানে ঘটনা বলতে এসেছিলেন, আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলেন ফার্নান, এবং তার কিছু পারিবারিক ঝামেলার কারণে আবারও ফিরে যেতে হয়েছে। তো আমরা তাকে শুধু ফিরে যেতে দেয়নি, আমরা তার ফাইলটি আর তার ঘটনাটি আমরা রেকর্ড করে রেখেছি এবং সেই ঘটনাটি আমরা এখন তার কাছ থেকে শুনব।
হ্যালো লিসনার্স, আমি ফার্নান, আমি পুরান ঢাকা থেকে এসেছি, আমি এসএসসি পড়ছি। তো আমি আজকে আপনাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটি মূলত একজন ভ্যান, মানে পিক আপ ভ্যান ড্রাইভার কাছ থেকে আমি এটা শুনেছি এবং উনি যেভাবে আমাকে শেয়ার করেছিলেন ঠিক সেভাবেই আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। তো উনি মূলত মানে একটা লাশ একবার একটা হাসপাতাল থেকে একটা শ্মশানঘাটের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এবং তখনই সেই ঘটনাটা তার সাথে ঘটে। কিন্তু উনি মূলত নর্মালি লাশ আনা নেওয়া করে না, আনফর্চুনেটলি সেদিন তাকে কাজটা করতে হয়েছিল। তো কেসটা ছিল একটা অ্যাক্সিডেন্ট কেস এবং সেই লাশটাকে সেই ছোট যে ট্রাকে করে নিয়ে আসা হয় এবং সেই ড্রাইভারটা ওই হাসপাতালের সামনে থেকে লাশটা নেয় এবং সেই ছোট ট্রাকটাতে ওই ছেলেটার যে ছেলেটার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তার কিছু আত্মীয় স্বজন ট্রাকটাতে উঠে এবং তারা শ্মশানঘাটের উদ্দেশ্যে রওনা হয়। তার সেফ অ্যান্ড সাউন্ড সেই শ্মশানঘাটে পৌঁছে যায়, তাদের কোনো প্রবলেমই হয় না। কিন্তু আসল প্রবলেমটা হয় তখনই যখন ওই ট্রাক চালক এবং তার সাথে থাকা যে হেল্পারটা যখন তারা ব্যাক করে, ঠিক তখনই তোরা ব্যাক যখন করে তখন বেশ কিছু দূর যখন মানে তারা রওনা হওয়ার বেশ কিছু দূর কিছুক্ষণ পর তারা হঠাৎ করে যেটা হয় যে তার পাশে থাকা যে হেল্পারটা সে ঘুমিয়ে পড়ে এবং যে চালক ড্রাইভার সে হঠাৎ করে তার মনে হয় যে তার ট্রাকের পেছনে যেখানে কিছুক্ষণ আগে একটা লাশ ছিল এবং লাশের সাথে বেশ কিছু তার মানে রিলেটিভস ছিল, তখন যেরকম কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল ঠিক এখনও ঠিক সেরকম শব্দ শোনা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে যে তার ট্রাকে তারা দুজন না আরও পাঁচ ছয়জন তার ট্রাকে রয়েছে। তখন সে একটু ঘাবড়ে যায়, তখন তার মনে হয় যে না কিছুক্ষণ আগে তো আমি লাশটা নামিয়ে দিয়ে আসছি, তো ট্রাকে আবার কে উঠলো, এই শব্দগুলো কোত্থেকেই আসছে। তখন সে যেটা করে যে তার যে সাইডে থাকা গ্লাসটার দিকে ভালো মতো দেখে এবং সে দেখে যে না পিছনে একদম ট্রাকটা খালি, কিন্তু তখনও তিব্বি অনেকগুলো মানুষের কথা বলার শব্দ শোনা যাচ্ছিল। সে তখন সাথে সাথে ঘাবড়ে যায় এবং সাথে সাথে তার পাশে থাকা হেল্পারটাকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং হেল্পারটাকে বলে যে তুমি একটু ভালো মতো চেক করে দেখো। তো তারা ট্রাকটা থামায় না, তো হেল্পারটা মানে ট্রাকটা চলন্ত অবস্থাতেই চেক করে এবং হেল্পারটা যেটা দেখে যে পেছনে একদমই কেউ নেই, কোনো শব্দও নেই। তখন ট্রাক চালকটাও দেখে যে না আসলেই তো কোনো শব্দ হচ্ছে না, তাহলে সেই একটু আগে কি শুনলো এগুলা। সে মনে করে যে না হয়তোবা আমি হ্যালুসিনেট করেছি, কেননা সারাদিন আমি অনেক জার্নি করেছিলাম, এ কারণে হয়তোবা কোনো কিছু হ্যালুসিনেশন ছিল সেটা। সে মনে করে যে না ইটস ওকে, সে তখন তার ড্রাইভিং এ মনোযোগ দেয় এবং সে সামনের দিকে চলতে থাকে। ঠিক বেশ কিছু দূর যাওয়ার পরে এরপর যেটা ঘটলো সেটা হেল্পার এবং ড্রাইভারের একসাথে ঘটলো। এরপর যেটা হলো ড্রাইভার এবং হেল্পার দুজনই একটা অদ্ভুত রকমের শব্দ তাদের ট্রাকের পিছন থেকে শোনা শুরু করলো এবং সেটা ছিল যে অনেকটা খটমট খটমট একটা শব্দ। আমরা যখন অনেক সময় একটা শ্মশানঘাটে যখন কোনো একটা লাশ পড়তে দেখি তখন যেমন একটা লাশ পড়ার সময় যে মানে লাশটার হাড়গুলো যেমন যেভাবে ভাঙা শুরু করে মানে আগুন থেকে পড়ার সময়, ঠিক সেরকম একটা শব্দ তারা শুনতে পেল এবং মনে হচ্ছে যে অনেকগুলো লাকড়ি পিছনে পড়ছে এরকম একটা শব্দ এবং একটা পোড়া গন্ধ হঠাৎ করে তারা শুনতে মানে তাদের নাকে আসলো। তো তখন তারা বেশ ঘাবড়ে গেল যে এগুলো কি হচ্ছে তাদের সাথে। তো ড্রাইভারও বেশ ঘাবড়ে গেল এবং হেল্পারও বেশ ভয় পেয়ে গেল। তখন তারা যেটা করলো তারা মনে করলো যে হয়তোবা তাদের গাড়িতে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সাথে সাথে তারা ট্রাকটা থামিয়ে দিল এবং তারা পেছনে যেয়ে ভালো মতো চেক করলো। তারা দেখলো যে না পেছনে কোনো কিচ্ছু নেই, কোনো তখন কোনো গন্ধও নেই। তারা গাড়ি থেকে যখন নেমে গেল তখন কোনো শব্দও শুনতে পেল না, তাদের নাকে কোনো গন্ধও গেল না। তো তারা তখন বেশ অবাক হলো এবং দেখলো যে না গাড়িতে কোনো টেকনিক্যাল প্রবলেমও নেই। তখন তারা যেটা করলো যে ভয় পাওয়া শুরু করলো এবং তারা তৎক্ষণাৎ গাড়িতে উঠলো এবং তারা চিন্তা করলো যে না তারা আর গাড়িটা থামাবেই না, তারা যদি আশেপাশে কোনো হাট বাজার বা কোনো লোকজন দেখে তাহলে তারা গাড়িটা থামিয়ে দিবে এবং আজকে রাতে আর গাড়ি চালাবেন, এরকম একটা সিদ্ধান্ত নিল। কিন্তু তারা জানতো না যে সামনে তাদের জন্য আরও বড় কিছু ভয়ানক কিছু একটা ওয়েট করছে। তারা গাড়িটা স্টার্ট করলো, ট্রাকটা স্টার্ট করলো এবং তারা বেশ কিছু দূর গেল। বেশ কিছু দূর যাওয়ার পরে ড্রাইভারের চোখে সব থেকে প্রথমে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে ঠিক হাইওয়ে রাস্তাটার মাঝ বরাবর একটা কিছু মানে সাদা কাপড় দিয়ে জড়ানো এবং সে যখন ওটা সামনে গেল সে তার বোঝার বাকি রইল না যে এটা ছিল একটা লাশ। এবং সেটা আরও বেশি অবাক হলো যখন তারা দেখলো যে লাশটা পুরো হাইওয়েটা জুড়েই ছিল, মানে লাশটা এতটা লম্বা ছিল মনে হচ্ছে যে সম্পূর্ণ হাইওয়েটা রোধ করে লাশটা পড়ে আছে। তার থেকে আরো বেশি অবাক বিষয় ছিল যে লাশটার ঠিক পিছনে তিনটা কুকুর বসেছিল, মনে হচ্ছিল যেন ওই কুকুরগুলো লাশটাকে পাহারা দিচ্ছে। তো তারা তখন বেশ ভয় পেয়ে গেল এবং সাথে সাথে তারা গাড়িটাকে স্টপ করলো এবং তাকে গাড়িটাকে ব্যাক করলো। তারা মনে করলো যে না পিছনের পথ দিয়ে তারা চলে যাবে, এই ওয়েতে যাওয়া সম্ভব না। তারা তখন বুঝতে পারলো যে হয়তোবা কোনো খারাপ কিছু তাদেরকে সেই শ্মশানঘাট থেকে পিছু ধরেছে। তখন তারা দোয়া পড়া শুরু করলো এবং সজোরে গাড়িটা টানা শুরু করলো ড্রাইভার, কিন্তু না হঠাৎ করে একটা কালো কুকুর হঠাৎ করেই মানে অচমকা ড্রাইভারের সামনের যে চাকা ছিল গাড়ির সেটার নিচে এসে পড়ে গেল এবং ড্রাইভার সচ্চক্ষে দেখলো যে কুকুরটা সাথে সাথে চাকায় পিষ্ট হলো। এবং তখন যখন সে ব্রেকটা কষলো তখন তাদের যে ট্রাকটা সেটা পাশে একটা ছোট খাদে পড়ে গেল। এরপর ড্রাইভার এবং তার সাথে থাকা হেল্পার তারা দুজনেই নিজেদেরকে খুঁজে পায় একটা হাসপাতালে, এবং তারা যখন জানতে পায় যে তাদের ট্রাকটা রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং তারা যখন আশেপাশের মানুষরা তাদেরকে ভরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আহত অবস্থায় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে আসে, তো ড্রাইভার পরে জানতে পারে যে সেই যে কুকুরটা যে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আসলে কোন কুকুরের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, সেখানে কিছুই পাওয়া যায়নি সেখানে। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে ড্রাইভার শেয়ার করেন, এবং যেটা হয় যে এরপর উনি বলেন যে এরপরে এরকম কোন লাশ নিয়ে সে আর কখনই আনা নেওয়া করেনি। এই ছিল আমার ঘটনা, থ্যাংক ইউ।
অনেক অনেক ধন্যবাদ ফার্নানকে যে তার ঝামেলার পরেও তিনি আমাদের এখানে এসেছিলেন এবং তার এই ঘটনাটি শেয়ার করে গেছেন। আমি কিছু SMS পড়ে ফেলি। আমাকে ফিরোজ নোয়াখালী থেকে SMS করেছেন, আমাদেরকে শামিমা বাসাবো থেকে SMS করেছেন আমাদেরকে ইসমাইল, এবং তারা 15 জন বন্ধু মিলে একসাথে শুনছেন। আমাকে প্রিন্স মালিবাগ থেকে SMS করেছেন এবং মাসুম ভাইকে থ্যাংকস জানিয়েছেন, এবং আমাদেরকে SMS করেছেন ডক্টর রিজভি, SMS করেছেন সুদীপ্ত গুলশান থেকে, আমাদেরকে আশিক ওয়াসা চট্টগ্রাম থেকে SMS করেছেন, মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন। আচ্ছা, মিল্টন আমাকে জিজ্ঞেস করেছেন তার ইমেল পেয়েছি কিনা। হ্যাঁ, আপনার ইমেল পেয়েছি, আমরা আরো ভালো ঘটনা আপনার কাছে এক্সপেক্ট করছি। সজীব খান আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ডিমন রাসেল। আচ্ছা ডিমন SMS করে জানিয়েছেন যে রাসেল ভাই, দিস ইজ মাই ফার্স্ট SMS, আপনার প্রথম SMS পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নোমা আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন পিয়াল রাতুল, SMS করেছেন আমাদেরকে নুরুদ্দিন, এছাড়া আমাদেরকে মুস্তফা SMS করেছেন, আমিন SMS করেছেন, SMS করেছেন মিঠুন, হিমি ভূত SMS করেছেন আমাদেরকে, কবির আমাদেরকে জিনজিরা থেকে SMS করেছেন, দিশা আমাদের SMS করেছেন খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে মোহাম্মদ আলাউদ্দিন SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হ্যাংলা ভূত, SMS করেছেন আমাদেরকে সাদিকুর রহমান, এছাড়াও আমাদেরকে মিশন SMS করেছেন, SMS করেছেন ইথিকা, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি SMS করছেন শান্তি, SMS করছেন রনিত, SMS করছেন তারিক এবং কৃষ্ণা, জুনায়েদ আমাদেরকে SMS করছেন, SMS করছেন তামিম এবং জীবন রাজশাহী থেকে, আমাদেরকে এছাড়াও রাব্বি SMS করছেন, SMS করছেন ভুবন, SMS করছেন আমাদেরকে SM বাহার, ম্যাজিক মুন্না সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট্ট একটা বিরতি নিতে হবে আমাদের, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর এর মধ্যে SMS চলে এসছে বেশ কিছু। আমাকে সন্ধি খুলনা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আজকে অনেকদিন পর ভূত FM শুনছেন তিনি, এবং এতদিন ধরে তিনি ভূত FM কে অনেক মিস করেছেন হসপিটালের বেডে থেকে। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এজন্য আপনাকে আমি বলছি যে আমরা অনেক খুশি হয়েছি এটা জেনে, এবং আপনার সুস্থতা কামনা করছি, এবং আশা করছি সবসময় এখন যেভাবে আছেন সেভাবে যেন আমাদের সঙ্গে থাকেন। শিথিল আমাদের লিখেছেন যে আপনাদের সব ঘটনাগুলোর শেষ কেন সেন্সলেস দিয়ে হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সাথে আপনার এই কথাটার আপত্তি জানাচ্ছি যে সব ঘটনা শেষে যে সেন্সলেস হয় এটা ঠিক নয়। আপনি যদি সবগুলো ঘটনা শুনে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার এটা বলা উচিত নয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে হ্যাঁ, ম্যাক্সিমাম ঘটনা দেখা যায় যে লাস্টে সেন্সলেস হয়েছে। যদি আপনি উত্তর চান তাহলে আমি বলবো যে এটা কোনো কমেডি শো না, যে লাস্টে আপনি ঘটনা শেষে হাসতে হাসতে গড়িয়ে পড়বেন, বা এটা কোনো কনসার্ট না যে আপনি ভূত দেখবেন তারপরে বলবেন থ্যাংক ইউ আমাকে দেখা দেওয়ার জন্য, তারপরে হাততালি পাবে ভূত প্রচুর পরিমাণে, বা জিন যাই হোক না কেন প্রচুর হাততালি পাবে, এটা সেরকম কোনো শো না, মানে সেরকম কোনো জিনিস না দেখার মতো, যেটা লাস্টে আপনি খুব আনন্দিত হবেন সেরকম কোনো ঘটনা না। আবার এটা খুব দুঃখের কোনো বিষয় না যে আপনি দেখে খুব ভাবেন যে ভাই আমি কেন দেখলাম বলে কান্নায় গড়িয়ে পড়বেন, এরকম কোনো ব্যাপারও কিন্তু আসলে না। আমার মনে হয় আপনি উত্তর পেয়েছেন। রনিত আমাকে SMS করেছেন, আমাকে শায়র SMS করেছেন, SMS করেছেন আমাদের হেমায়তপুর থেকে উজ্জ্বল, এছাড়া অর্ণব আমাদের SMS করেছেন, সোহেল মাহমুদ আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, জুয়েল আলাল অভি, আশিক সেলিম, রাকিব আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, মুরাদ এবং সোহাগ আমাদের SMS করেছেন, মাহফুজ আমাদের SMS করেছেন প্রথম SMS তার এটা, থ্যাংক ইউ আপনাকে SMS করার জন্য, আব্বাস আমাদের আলিয়াপুর থেকে এসএমএস করেছেন, আলাইপুর আলাইপুর থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন শান, এসএমএস করেছেন সোহেল, এসএমএস করেছেন মিফি মিমি এবং আরিফা চট্টগ্রাম থেকে, ইশাক ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ শিপু সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায় আমাদের গেস্টের কাছে।
ধন্যবাদ আসল ভাই। প্রিয় লিসেনার্স, আমি যে কাহিনীটা এখন বলবো, যে ঘটনাটা বলবো, সেটা সরাসরি ভূতের কোনো ঘটনা নয়, সেটা হচ্ছে আমার জীবনে চরমভাবে ভয় পাওয়ার একটা ঘটনা। ঘটনাটা ঘটে 1991 সালের ডিসেম্বর মাসে। আমি সে সময় বেড়াতে গিয়েছিলাম চট্টগ্রামের একেবারে উত্তরের থানা ফটিকছড়ি বাগানবাজার ইউনিয়নের আলমপুর গ্রামে আমার ফুফুর বাড়িতে, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে পরবর্তী এক অনুষ্ঠানে। আমার ফুফুর বাড়িটা ফেনী রামগড় মহাসড়ক থেকে 3 কিলোমিটার ভেতরে নতুন বাজার এলাকা। আর ফুফাতো ভাই বিয়ে করেছে মহাসড়কের পাশেই নবীনগর গ্রামে। সেদিন দুপুরবেলায় ফুফুকে বলে আমি ফুফাতো ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাই, কথা ছিল সেদিন আমি থাকবো, পরের দিন আসবো। কিন্তু আমি রাতে বিকালে ঘোরাফেরা করে রাতে খাওয়া দাওয়া করে সেখানে অবশ্যই সন্ধ্যা রাতে কেউ সবাই খাওয়া দাওয়া করে ফেলে। আমি সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া করার পরে বুঝলাম যে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন থাকতে পারবো না সেটা ব্যাখ্যা করতে না পারার জন্য আমি দুঃখিত। আমি খাওয়া দাওয়া করে সবার থেকে তাও মাইজি তালতো ভাই বোনদের অনুরোধ অমান্য করে আমি রাস্তা নেমে পড়লাম। আমি যদিও মনে মনে ভয় পাচ্ছি তবু আল্লাহকে স্মরণ করে নেমে পড়লাম। আমার বয়স তখন মাত্র 17। আমি স্থানীয় স্টেশনের নাম গার্ডের দোকান, সেখান থেকে একটা রাস্তা বালুকাময় একটা রাস্তা নতুন বাজারের দিকে চলে গিয়েছে। সে রাস্তা দিয়ে ওই এলাকার আনারস কাঁঠাল এবং বালি দেশের অন্যান্য এলাকায় চলে যায়। চাঁদনি রাত, চাঁদো আলো উদ্ভাসিত চারদিক। সেখানে আমি রাস্তা যখন নামলাম তখন রিক্সা দেখলাম, কিন্তু কোনো খালি রিক্সা পেলাম না। শেষ রিক্সাটাকে জিজ্ঞেস করলাম যে স্টেশনে আর কোনো রিক্সা অবশিষ্ট আছে কিনা, বললেন আর কোনো রিক্সা অবশিষ্ট নেই। অগত্যায় আমি একটা যাত্রী বোঝাই রিক্সার পিছনে চললাম। ভালো রাস্তা, রিক্সা বেশি জোরে চলতে পারে না, আমিও রিক্সার পিছনে চললাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম রিক্সাটা একটা টিলার উপরে সরু পথ বেয়ে একটা বাড়িতে ঢুকে গেল। ভয়ে আমার লোম খুব দাঁড়িয়ে গেল, আমার টেনশন বেড়ে গেল, আমি কিভাবে যাব এত দূরে। তবু আমি হাঁটা দিলাম, অনেক দূর পর্যন্ত চাঁদের আলো দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তা, পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে যাওয়া রাস্তা, একেবারে আমি নতুন, আর কখনো এই রাস্তা আমি যাইনি। দূরের গাছের ছায়াগুলোকে মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। কলা গাছের ফাতাগুলোকে মৃদু বাতাসে মনে হয় আমাকে ডাকছে, আবার নিষেধ করতেছে। সে এক ভয়ের রাসেল ভাই, এটা বলে বোঝানো যাবে না যে নতুন আমি এত অল্প বয়সে সে এত রাতে সেই ফটে মারিয়ে চলছি। চারদিকে নিজুম, কোনো শব্দ নেই, যে যে পোকা শব্দ, মাঝে মাঝে শিয়াল, মেসোবাঘ এবং বন বিড়ালগুলো আমার পাশ দিয়ে ছৌ মেরে পাশে ওপাশে চলে যাচ্ছে। ফুফাতো ভাইয়ের কাছে শোনা এই ফতের কিছু কিছু ভাঁকে রাতে জিন এবং ভূত দেখা যায়। ঠিক সেই ভাঁকগুলো থেকে আসলে আমার মনে হয় যে আমার সামনে হয়তো জিন ভূত পড়ে যাবে, আমি আরো ভয় পেয়ে যাই। আমি খুব দ্রুত গতিতে সেই ফতটাকে অতিক্রম করে যাই, এরকম দৌড়াইতেছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা সরু পাহাড়ের উপর থেকে একটা পথ নেমে এসেছে। সে পথে একটা মানুষের মুখোমুখি আমি হয়ে গেলাম, বলল এত দৌড়াচ্ছ কেন? আমি বললাম আমার সামনের জন আমাকে পেছনে রেখে সামনে এগিয়ে গেছে, তাকে ধরার জন্য দৌড়াচ্ছি। লোকটা বিশ্বাস করলো কিনা জানি না, কিন্তু আমি তাকে জিন ভেবে আরো দৌড়ালাম। কিছু দূর যাওয়ার পর একটা পাশের জঙ্গল থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি চিৎকার করে কারোর নাম ধরে চিৎকার করলাম। আমি ব্লুম কুকুল আমার দাঁড়িয়ে গেছে, আমার ঘামে শরীর ভিজে গেছে। আমার মনে এটা আছে যে কখনো জ্ঞান হারানো চলবে না। আমি যখন সেখানে বাজারে পৌঁছলাম, বাজারটা নতুন বাজার, রাত প্রায় 9টা বাজে, দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে। সে সময় সে এলাকায় বিদ্যুৎ ছিল না, জেনারেটর দিয়ে তার আলো সরবরাহ করতো তাও 8টা পর্যন্ত। সেখানে আমার পরিচিত একটা দোকানদার ছিল হাসান ভাই, কিন্তু তার দোকানে গিয়েও দেখলাম তিনিও নেই। আমার বিশ্বাস ছিল তিনি তাকে পাইলে হয়তো তিনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন, আমি কাউকে পাইলাম না। আমি বাজারের দক্ষিণ প্রান্তে গেলাম। উল্লেখ করা দরকার যে বাজার থেকে আমার ফুফুর বাড়ি প্রায় আধা কিলো। আমার ফুফুর বাড়িটা একটা পাহাড়ের উপরে, চারদিকে আনারস বাগান, কাঁঠাল বাগান। বাড়ির পূর্ব দিকে একটা ঝর্ণা পূর্ব দিক থেকে এসে উত্তর পাশ থেকে পশ্চিম দিকে চলে গেছে। ঝর্ণার উপরে একটা সাঁকো আছে, ইচ্ছে করলে যে কেউ লাভ দিয়ে ঝর্ণাটা ভাল হতে পারে। পূর্ব পাশে ঝর্ণার পাশে একটা দানি জমি, জমির পাশে একটা বড় পাহাড়, সেখানে কবরস্থান আর সদ্য নির্মিত মাটি দিয়ে নির্মিত একটা মসজিদ। জঙ্গল, জঙ্গলের পাশে মসজিদটা, পাহাড়ের পাশে প্রায় 30 ফুট নিচে 15 ফুট গভীর একটা ফুকুর খনন করা হয়েছে। ফুকুদের পায়ে শান বাঁধানো গাঁট ছিল, আমরা সেখানে গোসলও করতাম, বিকালে বসতাম। এই মসজিদে নামাজের সংখ্যা খুবই কম হতো, বাজারের পাশে মসজিদ বিদায় সবাই বাজারে নামাজ পড়ত। এমন এমন দিন গেছে যে এশার নামাজের সময় হুজুর মুসলি না পেয়ে নিজে আজান দিয়ে নিজে নামাজ পড়ে চলে গেছে, এবং এটাও শোনা গেছে ফজরের সময় ইমাম সাহেব আসেনি, নামাজও হয়নি, কারণ এটাকে সবাই ভয় পেত। সেদিন সকালে আমি সে কবরস্থানকে গিয়েছিলাম ছোট ভাইদেরকে নিয়ে, দেখলাম অনেকগুলা কবর ভেঙে পড়েছে, বালির কবর, বেশি টিকাও কথা না, ভেঙে পড়েছে। আমি আফসোস করলাম কবরগুলা দেখে, কবরগুলা অস্থিরে ভেঙে পড়েছে। তারপর আমি চলে আসলাম মূল ঘটনায় আসি, রাসেল ভাই, আমি নতুন বাজার থেকে পশ্চিম দিকে রওনা দিলাম। কিছু দূর আসার পর দেখলাম একটা পাহাড়ি বড় গাছ, সেই গাছ থেকে একটা বিড়াল জাতীয় কিছু নিচে নেমে আসতেছিল। আমি দেখলাম সেটা নিচে নেমে এসে আমার দিকে তাকালো, তাকানোর পর একটু দূরে গিয়ে সেই আমাকে বেঞ্চি কেটে পাহাড়ের নিচের দিকে চলে গেল। আমি খুব প্রচণ্ড ভয় পেয়েছি। পাশে একটা বাড়ি ছিল, আমি ইচ্ছে করলেও তাদেরকে ডাকতে পারতাম, কিন্তু আমি তো সেই এলাকায় নতুন, ডাকলেও কি তারা আমাকে সাহায্য করবে? আমি সেই ভেবে আর ডাকিনি, আমি দোয়া দুদুর পড়তেছিলাম। বিড়ালটা যখন নিচে নেমে গেল আমি বুঝতেছি আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি হুট করে পেছনে দাঁড়ালাম, ঘুরলাম, দেখলাম কেউ নেই। আবার সামনে দাঁড়ালাম, সামনে তাকালাম, মনে হলো আমার চারপাশে যেন কেউ ঘোরাফেরা করছে। রাসেল ভাই, মনের বনের বাঘের চেয়ে মনের বাঘে মানুষকে বেশি আহত করে, বেশি ভয় করে তোলে। আমারটা সেই ঘটনা ঘটেছে। আমি চলতে পারতেছি না, আমি ধীরে ধীরে, আমার পা যেন অবশ হয়ে যাচ্ছে, আমি ধীরে ধীরে পাহাড় বেয়ে নিচের দিকে আসতেছিলাম। যেই মাত্র সেই কবরস্থান মসজিদ যেখানে সেই পাহাড়ের পাশে আসলাম, আমি যে কবরটা সেদিন সকালবেলা দেখেছি ভেঙে পড়ছে, কবরের পাশে আসার পরে আমি চিৎকার শুনলাম, খুব দ্রুত জোরে একটা চিৎকার শুনলাম। চিৎকার শুনে আমি স্থির থাকতে পারিনি, আমি সজোরে দৌড়ালাম। আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন লেপের নিচে, আমি জ্ঞান ফিরার পর ফুফুকে বললাম আমার কি হয়েছে। ফুফু বলল যে তুমি উঠানে এসে জ্ঞান হারাই ফেলছ, এখানে তোমরা, তোমাকে আমরা কাপড় টাপড় পরিষ্কার করে লেপের নিচে রেখেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, সেখান থেকে আমি কি দোয়াই এসেছি নাকি কেউ আমাকে নিয়ে এসেছে আমি আজও বলতে পারিনি, কারণ সাঁকো দিয়ে এত দ্রুত গতিতে আসা কোনো মতেই সম্ভব না। সেই ঘটনা আজ থেকে 22 বছর আগে, সেখানে হয়তো পরিবর্তন হয়েছে, রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে। আমার ফুফুরাও সেখানে এখন আর থাকে না, আমার ফুফা মারা গেছে, ফুফাতো ভাই বোন সবাই মারা গেছে, কিন্তু এলাকাটাকে আমি এখনো মিস করতেছি, এই কারণে যে আমার জীবনের সবচেয়ে ভয় পাওয়ার কাহিনীটা এখানেই ঘটেছে।
আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আবার ফার্নানের ঘটনায়। এবং আমি বলেছিলাম যে আজকে ফার্নান এখানে এসেছিলেন, কিন্তু পারিবারিক একটা ঝামেলা করে তাকে চলে যেতে হয়েছে। তার দুটো ঘটনা আছে এবং সেকেন্ড এখন যে ঘটনাটা শুনবো সেটাও উনি রেকর্ড করে গেছেন, তো সেই ঘটনাতে আমরা সরাসরি চলে যাচ্ছি।
হ্যালো লিসনার্স, আমি ফার্নান। তো আমি চলে যাবো আমার নেক্সট আরেকটা ঘটনা, এবং সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা ঘটনা। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি আমার বাসায় একটা বাসার সাথে ঘটায়, এবং আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই বাসা সম্পর্কে বেশ ঘটনা শুনে আসছি। তো সেখান থেকে একটা ঘটনা আমি আজকে আপনাদেরকে বলবো, এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি এক মাস আগে ওই বাসার একজন রিলেটিভসের সাথে ঘটেছিল। তো আমি প্রথমে ওই বাসাটা সম্পর্কে একটু বলি। বাসাটা হচ্ছে অনেক পুরনো একটা বাসা, এবং বাসাটা অনেক বড়, একতল একটা বাসা। তো ওই বাসাটার একতল একটা বাসা, এবং বাসাটার মাঝখানে যেটা ছিল একটা কুয়া ছিল, অনেক পুরনো একটা কুয়া, এবং সাথে একটা বট গাছ, অনেক পুরনো বট গাছ। তো এই বাসাটা যখন তৈরি করা হয়, ঠিক তার আগে যখন এই জমিটা, এই বাসার মালিক একটা হিন্দু বড় একটা জমিদার থেকে মানে এই জায়গাটা কিনে, এবং তখন এক্স্যাক্টলি এই কুয়াটা এবং এই বট গাছটা তখনও ছিল। তো এরপরে তারা বাড়ি করে এবং এখানে থাকা স্টার্ট করে। ঠিক এখানে আরেকটা ঘটনা বলতে হয় কুয়াটা সম্পর্কে, যে 1971 যখন মানে স্বাধীনতা যুদ্ধের সময় এই বাসার যত সদস্য ছিল সবাইকে এই পাকিস্তানি আর্মিরা মেরে ফেলে এবং তাদেরকে এই কোয়াটাতে ফেলে দিয়েছিল, এরকম আমরা শুনে আসছি। তো এরপর থেকে এদের লাশ এখানেই ছিল, প্রায় 15 থেকে 20 দিন পরে এদের লাশ এখান থেকে তোলা হয় এবং পচা গলি তোলা সেখান থেকে তোলা হয় এবং তারপর থেকে এই বাসায় যারা থাকে এবং তখন থেকে কুয়াটা একদমই বন্ধ করে দেওয়া হয়, এই কুয়াটা একদমই পরিত্যক্ত থাকে এবং এই কুয়াটা আর কোনো ইউজ করা হয় না। তো এই বাসায় যারা এখন থাকেন তাদের তারাও অনেক মানে কথা আমরা শুনতেছি ছোটবেলা থেকে, যে এরকম অনেক ঘটনা যে কুয়াটা সম্পর্কে একটা ছোট ঘটনা যেটা যে ওই কুয়াটার আশেপাশে যে বটগাছটা ঠিক সেখানে নাকি একটা পিশাচ থাকে, এরকম একটা ঘটনা আমরা শুনতাম ছোটবেলা। কিন্তু আসলে কেউ কখনো দেখেনি, বাসার যারা সদস্য তারা কখনোই এরকম কিছু দেখেনি। কিন্তু ওই বাসাটায় ঠিক এক মাস আগে তাদেরই একজন রিলেটিভস মানে ঢাকার বাইরে থেকে ঘুরতে আসে এবং সে যখন ওই বাসাটায় থাকে তখন সে নিজেই একটা জিনিস দেখে, ওই বাসাটা উইয়ার্ড একটা জিনিস। তো সেটাই আমি এখন বলবো আসলে, সেটা হচ্ছে যে সে যখন রাতে মানে ঘুমাতে যায় রুমটাতে, তার রুমটা ছিল ঠিক ওই কুয়াটা বরাবর এবং রাতের বেলা যখন সে ঘুমায় রুমে সে একাই ছিল এবং হঠাৎ করে গভীর রাতের দিকে সে একটা অদ্ভুত শব্দ শুনতে হয় ঠিক সেরকম, কিন্তু সেটা ছিল একটা পুরুষ ভয়েসের, মানে খুবই অদ্ভুত এবং ভয়ানক সেই কণ্ঠস্বর পুরুষ ভয়েসের, এবং সেটা একটু পর মনে হচ্ছিল যে না ওটা একটা কুকুরের ডাক, আবার কিছু একটু পরে মনে হচ্ছিল যে না ওটা একটা মানুষ, মানে একটা পুরুষ মানুষ কেউ কান্না করছে এরকম একটা শব্দ। কিন্তু হঠাৎ করে সে কান্নার শব্দ থেমে যাওয়ার পরে সে হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল, সেটা হচ্ছে সেই পরিত্যক্ত কুয়া থেকে মনে হচ্ছে কেউ বালতি ফেলছে কুয়াতে এবং কুয়া থেকে পানি তুলছে, ঠিক ছপ করে একটা শব্দ হচ্ছে কিছুক্ষণ পরপর, মনে হচ্ছে যেন কুয়াটার পাশে দাঁড়িয়ে কেউ যেন বালতি কুয়াটাতে ফেলছে এবং কুয়া থেকে পানি তুলছে। সে খুব অবাক হয়ে গেল, সে জানতো যে কুয়াটা একদমই পরিত্যক্ত ছিল এবং কুয়াটা কেউ এখন আর ইউজ করে না এরকম একটা অবস্থা, কিন্তু এত রাতে কেই বা এই কুয়া থেকে পানি তুলছে, সে একটু ভয় পেয়ে গেল। তার কাছে এই বাসার যে ঘটনাগুলো সেগুলো সব সত্যি মনে হওয়া শুরু করলো, যে না আসলে এই বাসায় মনে হয় কিছু একটা আছে। সে যখন সে যেটা করলো যে তার রুমের একটা জানালা ছোট্ট করে একটু খুললো এবং খোলার পরে সে যেটা দেখলো সেটা তার দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে বারান্দার অল্প একটু আলোয় দেখতে পেল যে কুয়ার সামনে একটা অনেক লম্বা একটা অদ্ভুত একটা, সেটাকে মানুষ বলা যায় কিনা আমি জানি না, এরকম একটা জিনিস দাঁড়ানো এবং সেটার দুপা ছিল অনেক মোটা মোটা এবং অনেক লম্বা সেই জিনিসটা, এবং ওটা সম্পূর্ণ শরীর ছিল কালো লোমশ, একদম লোমে কালো লোমে ঢাকা, এবং ওটা কি ছিল সেটাও সে জানে না। এবং সে দেখলো যে ওটা একটা বালতি কুয়াতে ফেলছে এবং একটু পরপর কুয়া থেকে কি যেন তুলছে, কিন্তু ওই কুয়াতে কোনো পানি থাকারই কথা না এখন আর। তো সেই শব্দগুলো কোথেকে হচ্ছে তার জানা ছিল না, সে খুব ভয় পেয়ে গেল এবং সাথে সাথে জানলাটা বন্ধ করে দিল। সে তারপর দোয়া পড়া শুরু করলো এবং রাতে ঘুমিয়ে গেল, এরপর আর তার কোনো প্রবলেম হয়নি। সে যখন এই ঘটনাটা তার মানে তার যে বাসার যারা ছিল তাদের সাথে শেয়ার করলো তখন তারা বাসার সবাই একটু অবাক হলো, কেননা তারা সবাই জানতো যে কুয়াটা একদমই পরিত্যক্ত ছিল এবং কুয়াটাতে কোনো পানি ছিল না। তাহলে এগুলো কোত্থেকে হলো এটা আসলে কারো জানা নেই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ ফার্নানকে। এবং ঘড়িতে সময় রাত 12:45 শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য। আপনার থার্ড ঘটনাটা আমরা শুনে ফেলি।
ধন্যবাদ রাসেল ভাই, প্রিয় লিসেনার্স, আমি এখন যে ঘটনাটার কথা বলবো সেটা হচ্ছে আমার পাশের বাড়ির আঙ্কেলের ঘটনা। তিনি পেশায় একজন কসাই, আমরা তাকে কসাই আঙ্কেল বলি। এতদিন আমি তার নাম বলে গেছি। ঘটনাটা ঘটে 1980-82 সালের দিকে, আমার জন্মস্থান সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে। আমাদের গ্রাম থেকে 2 মাইল দূরে একটা বাজার ছিল, এখনো আছে, ফকিরহাট। আমার কসাই আঙ্কেলটা উনি গরু ছাগল কিনতেন, বিক্রি করতেন এবং মাঝে মাঝে উনি মাংস বিক্রি করতেন। সেদিন তিনি ফকিরহাটে মাংস বিক্রি করতে গিয়েছিলেন। মাংস বিক্রি করতে করতে রাত 9টা বেজে যায়, কিন্তু 2 কেজির মতো মাংস থেকে যায়। তিনি মাংসগুলোকে ঝুড়ির মধ্যে নিলেন, আমরা স্থানীয় ভাষা এটাকে লাই বলি, এবং সেখানে দাও বুটি ছুরি বাটখারা ইত্যাদি নিলেন এবং উপরে একটা বড় চেরাক জ্বালিয়ে দিলেন, সেখানে আমরা স্থানীয় ভাষায় বোমবাতি বলি। তিনি এদিকে আসার জন্য কাউকে পাইলেন না। বলে রাখা দরকার, আমাদের বাড়ি এবং বাজারের মাঝখানে একটা বড় দিঘি আছে, সেটা নাম হচ্ছে মৌলবী দিঘি, স্থানীয় ভাষায় মল দিঘি বলি। তো সেই দিঘিটা অনেক বছর আগে কথিত আছে যে জিনেরা কেটেছিল, তো এই দিঘিটা দক্ষিণ পাশ এবং পূর্ব পাশ গভীর জঙ্গল। সে সময়ে কারো হাতি বা ঘোড়া মারা গেলে সেখানে মাটি পুঁতে দেওয়া হতো মাটিতে। খুবই এটা ভূত এবং জিনদের অবদান ছিল। আর উত্তর পাশে ছিল বড় বড় তাল গাছ এবং সন। সময়ের প্রয়োজনে রাস্তা বড় করার প্রয়োজনে ফটটাকে পুকুরের উত্তর পাশে পা কেটে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে বুদ্ধের মাঝে মাঝে মানুষদেরকে বুতেরা আটকাতো। তো সেখানে রিক্সাওয়ালারা একা না গিয়ে কয়েকটা রিক্সা একসাথ হলে তারপর সবাই যেত। সেদিন আমার আঙ্কেলটা সেই মাংস মাথায় করে যখন দিঘির পাড়ে আসলেন, অনেক অন্ধকার, চাঁদিকে কিছুই দেখা যাচ্ছে না। তিনি খুব সাহসী ছিলেন, অনেক দোয়া দোয়া পরে তিনি আসতেছিলেন। তিনি যখন সবে মাত্র দিঘির উত্তর পাশে আসলেন, দেখলেন অনেক ঘোড়া ঘোড়া তাকে কর্ডন করে যাচ্ছে, ঠক 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 তাকে ঘেরাও করে রাখছে। তিনি আস্তে আস্তে হাঁটতেছেন, ঘোড়াগুলো কিন্তু তার কোনো ক্ষতি করতেছে না, তিনি হাঁটতেছেন। কিন্তু তার মনে প্রচুর সাহস আছে যে আমি এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, আমাকে যেতেই হবে। কিছুদিন আসার পরে হঠাৎ ঘোড়াগুলো বেনিশ হয়ে গেল। তিনি মনে করলেন যাক বাঁচা গেল। আসার পর ঠিক এক মিনিট পরে তিনি দেখলেন অনেকগুলা লোক মনুষ্য আকৃতি কারো মাথা নেয় তাকে ঘেরাও করে ফেললেন। তার চারদিকে হাঁটতেছে আর বলতেছে, এই এর কাছে যাস না, গোস্তের গন্ধ, গোস্তের গন্ধ। আরেকজনে বলতেছে, এই গোস্ত দে, গোস্ত খাবো। আরেকজনে বলতেছে, গোস্ত খাবো, গোস্ত খাবো। একজন এক এক বাসে এক এক কণ্ঠস্বরে বলতেছে। ভয়, প্রচন্ড ভয় পেলেন তিনি। কিন্তু ভয় পেল তার সাহসের কারণে, তিনি ভয় পেলেন না, আস্তে আস্তে হাঁটতেছিলেন। তারপর ওরা গোস্ত পাচ্ছে না, কি করবে, প্রচন্ড এক ঝটলা বাতাস এসে তার উপরে বাতিটাকে নিভিয়ে দিল। এবার তিনি প্রচন্ড ভয় পেলেন। ভয় পাওয়ার পর তিনি হাত দিয়ে লাইয়ের উপর থেকে ধামাটা নিলেন। ধামাটা নিয়ে বললেন, তোরা আমাকে ডিস্টার্ব করবি না, আমাকে ডিস্টার্ব করলে সবাইকে কুপাইয়া মারবো, আমি যেভাবে গরু কুপাই, যেভাবে ছাগল কাটি সেভাবে কুপাইয়া মারবো, তোরা কেউ ডিস্টার্ব করবি না। তিনি কিন্তু ফদ দেখতেছেন না, তিনি এত অন্ধকার ফদ দেখতেছেন না। তিনি দামাটা বগলের নিচে রেখে ফকরে দিয়াশলায় আছে, তিনি সিগারেট ধরানো ভান করে দিয়াশলাইকে জ্বালাইয়া সামনের দিকে মারেন। এরকম করতে করতে তিনি ওই এলাকার ফাঁড়ে হয়ে আসেন। ওই এলাকার ফাঁড়ে আসার পরে একটা রাস্তা দ আকৃতি হয়ে উত্তর দিকে চলে গেছে। সে দ আকৃতি মোড়ে একটা বিরাট বট গাছ। সে বট গাছের কাছে আসার পর তারা আবার তাকে ঘেরাও করে পড়ল। কিন্তু এবারও তাকে কিছু করতে পারতেছে না। তিনি দেখলেন তারা একটা বড় গাছের গুটি প্রায় 15 কেজি ওজনে তাকে মারলেন। ভাগ্য ভালো তার, এটা তার গায়ে না পড়ে সামনে পড়ল। তিনি চিন্তা করলেন এটা রেখে গেলে আবার মারবে, সেটা তিনি মাথায় আবার উঠে নিয়ে বাড়ি চলে আসলেন। সে আঙ্কেলটা পরদিন এসে আমার ঘরে বসে কাহিনীটা বলল আমার সাসার কাছে। আমি আমার সাসাদের কাছ থেকে কাহিনীটা শুনেছি। রাসেল ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার তৃতীয় ঘটনার জন্য। আমরা চলে যাব, আমাদের একটা ছোট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরপরই থাকবে আমাদের আরও একজন লিসনার, যিনি আজকে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপটি আমরা একটু পরেই সেটা আপনাদের কাছে শোনাবো। তো আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেক এবং ফিরে আসছি নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ বৌমী ডিগ্রি কলেজ শ্রীপুর গাজীপুর। আমার আজকে ভূতের একটা অভিজ্ঞতার কথা জানাতে চাই। তখন ছিল 1993 সাল, আমি তখন কিশোরগঞ্জ জেলার করমগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক, নতুন চাকরি, আমার বয়স তখন 26-27 হবে। তো একদিন তখন আমি ব্রহ্মপুত্র নদ পেরিয়ে গফরগাঁও থেকে আমাকে যেতে হতো। তো ব্রহ্মপুত্র নদ এটা খুব বর্ষাকালে খুব খরস্রোতা নদী, কিন্তু চৈত্র মাসে এই নদীটা মোটামুটি শুকিয়ে যায় বা হাঁটু জল থাকে, কিন্তু বেশ চৌড়া নদী। তো একদিন আমার বাবার অসুস্থতার কথা শুনে আমি সেই কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে বিকালবেলায় রওনা হই। তো সেখান থেকে কিশোরগঞ্জ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার, তারপর পাকুন্দিয়া হয়ে দত্তের বাজার, গফরগাঁয়ে দত্তের বাজার বলে নামের একটা জায়গা আছে, সেখান দিয়ে আমাদের যেতে হয়। দত্তের বাজারের পাশ দিয়েই ব্রহ্মপুত্র নদী। এখানে নদী মাঝখানে চর, কিন্তু মূলত নদীটা এখানে 3-4 কিলোমিটার চওড়া। মাঝখানে অনেক ভয়ানক কিছু ঝোপচার আছে। নদী নদী দুটো নদী পার হতে হয়, দুটো শাখা নদী, পূর্ব পাশ দিয়ে অনেক চওড়া কিন্তু হাঁটু জল, আবার কোথাও কোথাও ওই হাঁটু জলের ভিতরেই দেখা যায় যে গভীর গভীর জল রয়েছে। তো দিনের বেলায় মানুষ সাধারণত হেঁটে হেঁটে পার হয়। তো আমি সেদিন ছিল খুবই গুটগুটে অন্ধকার, চৈত্র মাস, খুব গুটগুটে অন্ধকার ছিল। আবার নদীর পাশে আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। তখন আমি চিন্তা করলাম যে যাব কিনা, বা না গেলে আমি থাকবো কোথায়, এখানে থাকার মতো কোনো আত্মীয় স্বজনের পাশে বা আমার পরিচিত কেউ নেই। তখন সিদ্ধান্ত নিলাম যে আমি নদীর হাঁটু জল দিয়ে এড়িয়ে যাব। অনেক দুঃসংস্কারে আমি ধীরে ধীরে নদী দিয়ে এগোচ্ছি। নদী দিয়ে যখন এগোচ্ছিলাম তখনই কিসের একটা আওয়াজ আমার কানে আসলো, ক্যাট ক্যাট করে আওয়াজটা করলো। তারপর পিছন দিক থেকে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি যে না, কোনো কিছুই নেই। আমি স্পষ্ট শুনতে পাই যে আওয়াজ, আমার পিছনে কে যেন হাসছে, কিন্তু পিছনে তাকালে আর কিছুই দেখি না। তো যেতে যেতে অনেকটা চর হেঁটে শেষ পর্যন্ত পানির পানি যেখান দিয়ে বয়ে যাচ্ছে সেখানে এলাম। তো পানির মধ্যে আমি নামলাম, প্রথম হাঁটু জল, ধীরে 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 এগোচ্ছি। আবার পানির মধ্যে দেখা যায় কোনো 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 জায়গায় দেখা যায় একটু বেশি গর্ত। তখন কিন্তু সেই যে আওয়াজ, সেটা কিন্তু আমার পিছনে ঠিকই হয়। তো হঠাৎ করে পিছনে দেখলাম যে একটা লাঠির মতো কি একটা উপরে ভাসে, আবার ডুবে যায়, ভাসে ডুবে যায়। তখন আমার ভিতরটা কেঁপে উঠল। আমি অবশ্য এর আগে অনেক শুনেছি যে পানির মধ্যে কিন্তু অনেক ভূতুরে ভূত থাকে বা এগুলি থাকে। তো আমার মনের ভিতরে সেই ভয় ঢুকে গেল। আমি অনেক ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। এক সময় ভয় আমাকে এতটাই বেশি আক্রমণ করলো, সেই শব্দ শুনে এবং যখন আমি দেখলাম যে ওই লাঠিটা একবার নিচে যায় আবার উপরে ওঠে, আমি ভয়ে একদম নিথর হয়ে গেলাম। অবশেষে আমার মাথা ঘুরতে শুরু করলো, আমি আর এগোতে পারছি না। হঠাৎ করে আমার আবার চেতনা হলো যে আমাকে তো পার হতে হবে, যে করেই হোক। তো আর আস্তে 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 এক সময় দেখলাম, আমি যখন দেখলাম যে পানির গভীরে যাচ্ছি, এই তখন আমার ভয় আরো বেশি বাড়ছে। তখন ধীরে ধীরে এক সময় কোমর পানি হলো, কোমর পানি দিয়ে আমি ধীরে ধীরে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে সেই যে লাঠিটা সেটা অনেক দূরে চলে গেল, আবার দেখি সামনের দিকে আসছে। এবং এটি কিসে যে আমার মনে হয় যে মনে হলো যে পানির নিচ থেকে কেউ যেন এটাকে নিয়ন্ত্রণ করছে। এবং আসলে কিছু যে একটা ছিল এটা নিশ্চিত। অবশেষে অনেক দূর থেকে আমি কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম, মানুষের আওয়াজ। তখন আমার ভয় কিছুটা কেটে গেল। কিন্তু এই যে সেই যে লাঠির যে দৃশ্য এবং আওয়াজ, সেটা আমার মন থেকে আর মুছে যায়নি। এরকম একটা ঘটনা আমার ঘটেছিল। তবে আরো অনেক ঘটনা আছে, আমি আরো ভয়ানক ঘটনা সেগুলি পরবর্তীতে আমি শোনাব। সবাইকে ধন্যবাদ।
আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা অতিথির কাছে একটু পরে যাব, তার আগে আমরা আপনাদের কিছু এস এম এস পড়ে ফেলতে চাই। তপু আমাকে লিখেছেন যে আমার কাছে অনেক ট্রু কাহিনী আছে এবং সেগুলো তিনি একসাথে দেওয়া যাবে কিনা জিজ্ঞেস করেছেন। আপনি একসাথে দিতে পারেন, একটি একটি করে দিতে পারেন। আমাদের অ্যাড্রেসটি জানেন নিশ্চয়ই, যে bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন। রাজু আমাদের যশোর থেকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে আজ 10 মাস এস এম এস করছি বাট কখনো তার এস এম এস পড়া হয়নি, সেটা তিনি জানিয়েছেন। আমি রিয়েলি আই সরি যে আপনার এস এম এস পড়া হয়নি, বাট আজকে পাওয়া মাত্র আপনার এস এম এস কিন্তু আমি পড়ে ফেলেছি। সীমা আমাদের মিরসরাই থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তার তিনি ভূতেফ্রাম শুনছেন একা একা, তার খুব ভালো লাগছে। ইঞ্জিনিয়ার এম এ জব্বার তিনি এস এম এস করেছেন রুয়েট থেকে এবং তিনি বলছেন যে খুব মজা লাগছে এবং ভয় লাগছে। ইঞ্জিনিয়ার স্মৃতি এবং ডক্টর এনায়েত তারা আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন তারা নিউলি ম্যারিড এবং মাত্র 3 দিন হয়েছে তাদের বিয়ে হয়েছে, তারা একসাথে এখন ভূতেফ্রাম শুনছেন। আপনাদের নতুন জীবনের এই শুরুতেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে আপনাদের নতুন জীবন অনেক সুন্দর হবে। নীলিমা আমাদের লিখেছেন যে আমি নীলিমা, আমি আমার কাজিন তামিম এবং বোন এশা না বোন এশায়া সাথে ভূত এফএম শুনছেন। তারা সিলেটে ভ্যাকেশনে এসেছেন এবং সেখানে ভূত এফএম এর সাথে রয়েছেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। এছাড়াও আমাদের এস এম এস করছেন রুমো ময়মনসিং থেকে, ফয়সাল আমাদেরকে এস এম এস করছেন কাটাখালী থেকে, সিজ আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন প্রিন্স রাজবাড়ি থেকে, দুর্জয় আমাদের মতিঝিল থেকে এস এম এস করছেন, শাহিন আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন কৌশিক এবং সৌরবার্তী আমাদের এস এম এস করছেন, সম্রাট এস এম এস করছেন প্রত্যয় খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে চৈতি এস এম এস করেছেন, এস এম এস করেছেন ফারুক টাঙ্গাইল থেকে, সেলিম আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এস এম এস করেছেন, এছাড়াও মামুন এবং সুজন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করতেন করেছেন আমাদেরকে ইরফান সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি ঘটনায় এবং প্রথমেই আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবেন তিনি হচ্ছেন আপনাদের অনেক পরিচিত বাবু ভাই এবং তিনি নতুন ঘটনা নিয়ে এসছেন। তো এই ঘটনাটিকে বাবু ভাই আপনার নিজের নাকি অন্য কেউ আপনার সাথে শেয়ার করেছেন?
না রসুল ভাই, এটা আমার নিজের না, শোনা।
ওকে ওকে, তাহলে আমরা ঘটনায় চলে যাই সরাসরি।
আচ্ছা, এই ঘটনাটা আমি শুনেছি আমাদের বুয়া, হ্যাঁ উনি বেশ বৃদ্ধা বয়স্কা, তো উনি সেদিনকে একটা গল্প বলছিলেন অ্যান্ড আউট অফ কিউরিয়াসিটি আমি কান পেতে শুনলাম ঘটনাটা কি। তো পরে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে শুনলাম যে জিনিসটা আমার কাছে বেশ আপনার মানে বেশ ভৌতিক লাগলো জিনিসটা আর কি। তো ঘটনাটা হচ্ছে গ্রামের ঘটনা, মানে দ্যাট টাইম আপনার উনি বেশ ইয়াং ছিলেন। তো গ্রামে আপনার যেই হারভেস্ট যে সময়টা থাকে আর কি, যে সময় ফসল টসল আনা হয়, তো মানুষ পিঠা পায় সেগুলো তৈরি করে রাত জেগে। তো একটা সময় ওখানে ওদের যে রান্নাঘরের পাশে সেখানে মানুষ শীতের জন্য আর কি আপনার চুলা জ্বালিয়ে বসেছিল এবং ওই পিঠা তৈরি করছিল আর কি। তো এই সময় মহিলাদের মধ্যে তো একটা মহিলার কোলে একটা বাচ্চা ছিল ছোট এবং পাশে আরেকটা মহিলা এসে বসে। তো সে কিছুটা অপরিচিত এবং তাকে দেখতে কিছুটা ডিফারেন্ট লাগে সবার থেকে। তো সে বসে থাকে, তো জিনিসটা ডিফারেন্ট কেন তখন তাদের খেয়াল হয়নি, তারা মনে করছে যে গ্রামেরই আশেপাশের বাড়ির কোনো মহিলা আর কি। তো সে বসেছিল, সবাই গল্প করতেছে, তো ওই মহিলাটা যে নতুন এসে বসছে সে ওই বাচ্চাওয়ালা যে মহিলাটা তার বাচ্চার দিকে বারবার তাকাচ্ছিল, তাকাচ্ছে তাকাচ্ছে। তো মহিলাটা ফার্স্টে যে মা সে খুব একটা নোটিস করেনি আর কি। তো সে বলল যে একসময় ওই মহিলাটা বলতেছে আর কি যে এসে বসছে আর কি, বলছে যে তোমার বাচ্চাটা খুব সুন্দর। তো সে বলছে যে হ্যাঁ কি ব্যাপার, বলছে তুমি কাজ করতেছো বাচ্চা আমার কোলে দাও আমি রাখি। তো মহিলাটা কি করলো, ওই বাচ্চাটা তার কোলে দিছে, দিয়ে সে বসে কাজ করতেছে। এক সময় তার আর খেয়াল নেই বাচ্চার কথা, অনেকক্ষণ পর যখন হঠাৎ খেয়াল হচ্ছে দেখে যে মহিলাটাও নেই বাচ্চাটাও নেই, এবং মানে অনেক মানে সে খুব ওয়ারিড হয়ে গেল এবং বের হয়ে এসে তারা খোঁজ খবর করলো কোথায়, গ্রামের মধ্যে মানে অন্ধকার রাতে তো খোঁজা সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব কোথাও নেই, মহিলাও নেই বাচ্চাও নেই, মানে বাচ্চা এবং মহিলা দুটাই মানে আপনার গায়েব ভ্যানিশড পুরো। তো এরকম খোঁজ করতে করতে পরদিন সকাল হলো, সকালবেলা তারা যেয়ে দেখে মানে খুঁজতে 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 নদীর পাড়ে যেয়ে দেখে যে কাদা, কাদার মধ্যে বড় বড় পায়ের ছাপ এরকম, এবং সে জায়গায় এক জায়গায় বাচ্চাটা পড়া, বাচ্চাটা ঘাড়টা মটকানো অন্যদিকে ঘোরানো।
আচ্ছা, এবং পায়ের যে ছাপগুলো নিশ্চয়ই সেগুলো খুব সাধারণ কোনো পায়ের ছাপ, রেগুলার পায়ের ছাপ ছিল না।
আচ্ছা, ঘাড়টা মটকানো, বাচ্চাটা পড়ে আছে পাশে মৃত।
ওকে,
এটা ছিল একটা ঘটনা।
ওকে, আমরা কি পরবর্তী ঘটনায় যাব নাকি মাঝখানে আরেকজনের ঘটনা শুনবো?
ওকে, আমরা আপনার ভাই
আচ্ছা, আমাদের সাথে আবরার ভাই রয়েছেন এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনি, তারপর আবারও বাবু ভাইয়ের কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ বাবু ভাই, আপনার এই ঘটনাটা আমার কাছে বেশ চমৎকার লাগলো। আমরা চলে আছি আবরার ভাইয়ের কাছে। এবং আবরার ভাই, আপনার যে ঘটনাটা শুরু করছেন সেটা কি আপনার নিজের নাকি অন্য কোনো জায়গা থেকে?
এটা বলতে গেলে আমার নিজেরও আবার নিজেরও না। ইন দ্য কেস যে ঘটনাটা ঘটেছে, এটা চিটাং এ আমার দাদাবাড়ির ঘটনা, এবং তখন আমরা অনেক ছোট, ইটস লাইক 1980 ঘটনা। তো আমাদের মানে আমার নলেজে ছিল না, বাট এটা আমার মেজো চাচা আমার নলেজে এনেছেন রিসেন্টলি। তো এটা আমি ঘটনায় চলে যাই,
প্লিজ।
ঘটনাটা 1980 সালে, তখন আমার মেজো চাচা চিটাং এ সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তো এই আমাদের বাসাটা, আমাদের যে দাদাবাড়ি, ইটস লাইক চিটাং এর সেন্টার, সিটির সেন্টার বলা যায়, এলাকার নামটা না বলি। সো বাড়িটা অনেক পুরনো, এটা করা হয়েছিল 1950 সালের দিকে।
আচ্ছা।
সো চারতলা বাড়ি, কিন্তু বাড়িটা একটু ডিফারেন্ট ছিল। বাড়িটা ছিল হচ্ছে আপনার ফার্স্টে বলতে গেলে বেশ বড়। ফার্স্টে শুরু হয় একটা বারান্দা দিয়ে, লম্বা বারান্দা, মানে পুরো বাড়িটাকে কভার করে, এবং এন্ট্রান্সটা ছিল বারান্দা দিয়ে। এবং বারান্দার পরপরই পাশাপাশি আমার চাচার রুম, তারপর ড্রয়িং রুম, এবং সাইড দিয়ে একটা
মেইন বাড়ি।
আর মেইন বাড়িতে ঢোকার পর ওই পিছনে ছিল হচ্ছে একটা ডাইনিং রুম, সেটা থেকে আপনার ডাইরেক্ট আপনার একটা উঠানে নেমে গেছে, এবং কিচেনটা ছিল আউট অফ দ্য বিল্ডিং।
ওকে,
এটা আলাদা একটা প্রিমিসিস। তো আর অন্যান্য রুমে আমার দাদা, আমার মানে আমার দাদু আর আমার অন্যান্য ফুপু, আমার বাবা মা, আমরা সবাই থাকি। তো আমার চাচা সেদিন অনেক রাত জেগে পড়ছিলেন, ঘটনা যেদিন ঘটে। তো বাড়ির ঠিক উল্টা দিকে ছিল একজন ডাক্তারের বাড়ি, তো ওনার একটা দারোয়ান থাকতো নিচের তলায়, সে বারান্দায় ঘুমাতেন। তো হঠাৎ করে অ্যারাউন্ড রাত 2:30-এর দিকে তার, আমার চাচার যে মানে রুমের যে জানলা, সেখানে হঠাৎ করে নক করার শব্দ পেলেন উনি। নক করার শব্দ পাওয়াতে উনি পর্দা সরিয়ে দেখলেন যে ওই যে দারোয়ানটা মানে মানে জাস্ট উল্টা দিকে যে বাসাটা, সেটা যে দারোয়ান, সে দারোয়ান তাকে ডাকছে যে বাবু ভাই উঠেন। হঠাৎ করে এটা মানে ইটস লাইক ভেরি আনইউজুয়াল, এত রাত্রেবেলা হঠাৎ করে কখনো সে ডাকেওনি। সে আর কি জানলা থেকে বলে কি হয়েছে, বাইরে আসেন। ওনার রুম থেকে আবার ডাইরেক্ট বাইরে যাওয়া যেত, উনি ডাইরেক্ট দরজা খুলে বাইরে গেল। যাওয়ার পরে দারোয়ান বলতেছে যে আপনাদের বাড়িতে সাতজন ঢুকছে। বলে সাতজন মানে? বলে যে সাতজন, অনেক লম্বা লম্বা মানুষ, আমি গুনছি সাতজন। তো বলে তাই, বলে চোর ঢুকেছে। তো এরপরে তো আমার চাচা করে কি যে সাথে সাথে তাকে বলে আছে তুমি এদিকে দাঁড়াও আমি আসছি। সে বাসার ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং ভিতরে গিয়ে আমার অন্যান্য যারা বাসার সবাই আছে সবাইকে জাগায়। আমার দাদা, তারপর আমার বাবা, আমার চাচা, সবাই মিলে তারা পিছন দিক দিয়ে আবার উঠানের দিক দিয়ে খুঁজতে বের হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে রাখা ভালো, ওই বাড়িটা খুব হন্টেড ছিল। ইন দ্য কেস যে আগেকার মানুষজন দেখা যেত যে অনেক সময় বাচ্চা হওয়ার পর, অনেক বাচ্চা হতো দেখা যেত যে, আগে তো এরকম ফ্যামিলি প্ল্যানিং ছিল না। সো ইভেন আমার দাদা দাদিরও প্রায় টোটাল, তার আমার বাবা চাচা বা ফুকুরা মিলে সবাই মিলে হচ্ছে প্রায় অ্যারাউন্ড 9 জন, আরও 3টা বেবি তাদের মৃত হয়েছিল আর কি। সো এই 3টা বেবিরই মানে আমার যে অন্যান্য যে ফুপু বা চাচা যারা হয়েছেন ওনাদের আর কি বেসিক্যালি কবরটা ওই বাড়ির আঙিনার ভিতরেই। ওখানে নানা রকম কাঁঠাল গাছ, তারপর আম গাছ, তারপর লেবু গাছ, এরকম বোনা আছে। ইভেন ওই যে সাতজন যে চোর যেখান দিয়ে ঢুকেছে বলেছিল দারোয়ানটা, সেখান দিয়েও আপনার বলতে গেলে ওই কবর দিয়েই শুরু। এনিওয়েজ, তো এরপরে সবাই খুঁজলো, অনেক খুঁজলো। পিছনে একটা আজিজ কোম্পানি নামে একটা কোম্পানি ছিল, ওদের ওখানে দারোয়ানদেরকেও ডাকা হলো, তারাও খুঁজলো, তাকে আর খুঁজে পাওয়া গেল না। তখন এরপর থেকে টাইম টু টাইম আরো ঘটনা শুরু হলো। এর ঠিক পরের দিন থেকে ওই দারোয়ানটা যে দেখেছিল, সে তার প্রচন্ড জ্বর, মানে তার অ্যারাউন্ড লাইক অনেক মানে ইটস আনবিলিভেবল। এবং সে বিড়বিড় করে বলতেছিল আমি যদি জানতাম যে তোমরা চোর না অন্য কিছু, তোমরা যদি চোর হতো তোমাদেরকে আমরা ধরতাম, তোমাকে আমি ধরতাম, এরকম আর কি সে আবল তাবল বলছিল। আফটার দ্যাট ডাক্তার সাহেব, যে উল্টা দিকে যে ডাক্তার সাহেবের বাড়ি, তার দারোয়ান সে করলো কি, দারোয়ানকে বাড়ি পাঠিয়ে দিল। তো 7 দিন পর খবর আসলো দারোয়ানটা মারা গেছে। এরপরে ফার্দার আরো ঘটনা, যেটা আমার দাদা দাদি ওনারা হজে গেছেন, এই সময় আমার মা আমার বাবা একদিন রাত্রে আসতে অনেক দেরি হচ্ছেন, প্রায় দুটা আড়াইটা তিনটা বেজে গেছে, তো খুব ওয়ারিড ছিলেন। তখন তো আর মোবাইল ফোনের যুগ ছিল না, সো ট্র্যাক ডাউন করাও যেত না, বারবার ফোন করে লোকেশন জানা যেত না। সো আমার মা ড্রয়িং রুম থেকে পর্দা সরিয়ে সরিয়ে দেখছে কখন আসে কখন আসে। আমি আমার বড় বোন আমরা ছোট, অনেক ছোট, সো আমরা রুমে ঘুমাচ্ছি তখন, সবাই যার যার রুমে। তো টাইম টু টাইম ওখানে যখন দাঁড়িয়ে আছেন লাইট অফ করা, হঠাৎ করে পিছনে সোফার উপরে ধাপ 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 এরকম থাপড় মারছে কেউ একজন, হাত দিয়ে এরকম বোঝা যাচ্ছে, লাইট জ্বালাচ্ছে, দেয়ার ইজ নাথিং, এরকম হচ্ছেই হচ্ছেই হচ্ছেই। আমার মা ভয় পেয়ে রুমে চলে আসলেন। তো এরপরে শুনতে পাচ্ছে যে আপনার যে ড্রয়িং রুমটা কার্পেট ছিল, কার্পেটের উপর খুব জোরে জোরে স্টেপ করছে কেউ, এরকম হতে 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 একটা সার্টেন টাইমে আধা ঘন্টা ৪৫ মিনিট পরে আমার বাবা ফেরত আসে। তো যাই হোক, মা আর কারোর সাথে শেয়ার করে না। আমার দাদা দাদি আবার যখন হস থেকে ব্যাক করলেন এরপরে একদিন রাত্রেবেলা, আপনার হঠাৎ করে মানে আমার দাদা দাদির রুমের সাথে একটা অ্যাটাচ বাথ ছিল, সবার রুমের সাথেই সেভাবেই বড় করে বাড়িটা প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমার দাদা দাদির যে বাথরুমটা ওটা অন্য কেউ ইউজ করতেন না। তো রাত ৪টার দিকে দাদি হঠাৎ করে ঘুমিয়ে গেছে, আনুমানিক ৪টা আর কি। তো ঘুম থেকে উঠে নিয়ে উনি দেখলেন যে কেউ একজন তাদের রুমের ভিতর দিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তো আবছা আলোতে মনে হচ্ছিল যেটা আমার মা, তো আমার মার মতো একজন বাথরুমে ঢুকে গেল। তা আমার দাদিও একটু আশ্চর্য হলেন যে এই বাথরুমে তো সে আসে না কখনো। তো রুমে চলে গেলেন, আমার মার রুমে গিয়ে দরজা খোলাই ছিল, চাপানো ছিল আর কি, তো ওটা খুলে দেখলো যে আমার মা আমাদেরকে নিয়ে ঘুমাচ্ছে। এই ছিল ঘটনাটা। তো এই বাড়িটা অলরেডি এখন ভেঙে ফেলা হয়েছে, এই এই বাড়ি ঘটনাটা ছিল আর কি।
ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে, তবে তার আগে আরো একটা ঘটনা আমার কাছে আছে, সেই ঘটনাটা আমি একটু পড়ে ফেলতে চাই। আমাদের মধ্যেই আমাদের লিসনারদের একজনই আমাদের একজন আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন, যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আমি চলে যাচ্ছি ঘটনায়। মোহাম্মদপুর ঢাকা থেকে স্বর্ণা আমাকে এই ইমেলটি করেছেন এবং তিনি বলেছেন যে আমার ঘটনাটা আমার কলিগের সাথে ঘটেছে, ওর ভাষাতেই বলছি। বরিশালের একটি গভর্নমেন্ট কলেজে আমি অনার্স এর স্টুডেন্ট থাকতাম মেসে। মেসটা দোতলা এবং দোতলার একটা রুমে আমরা চারজন থাকতাম। দোতলাতে তিনটা রুম এবং লম্বা একটা করিডোর, এবং করিডোরের শেষ মাথায় দুইটা টয়লেট প্লাস মানে টয়লেট অর্থাৎ বাথরুম। আর এবং প্রতিদিন আমরা সন্ধ্যায় টিভি রুমে আড্ডা দিতাম এবং ডিনার করে রাত ১২টার পর পর বসতাম। সেদিন রুমে আমি শুধু একাই ছিলাম, অন্য রুমমেটগুলো বাড়ি ছিল, এবং যথারীতি আমি পড়া শেষ করে টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। সব রুমের লাইট অফ, তাই করিডোরের খুব অন্ধকার মনে হলো। আমি টয়লেট শেষ করে রুমের কাছাকাছি আসতেই মনে হলাম ভুল দেখছি, চোখ বন্ধ করলাম, এগেইন দেখলাম না ভুল না, কেউ আছে। আমার রুমে তো কারো থাকার কথা না, অন্য কেউ থাকলেও আগেই বলতো। ভয় হলো, তবুও উঠলাম, আস্তে আস্তে ওই বেডের কাছে গেলাম। সত্যি চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে, বড় বড় কালো চুল অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে থরথর করে কাঁপছি, কাঁপা কাঁপা হাতে আমি তার কাঁধে হাত দিলাম। সে যেন আমার দিকে ফিরল, দেখলাম এক বিভৎস অবয়ব, সাদা বড় বড় দুইটা চোখ, পুরো মুখ কেমন যেন রঙের ভয়ঙ্কর রং, আর একটি ভয়ঙ্কর সেই আর কি ভয়ঙ্কর সেই চাহনি। আমি চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যাই। পরদিন সকালে সেন্স ফেরার পরে সবকিছু বললাম সবাইকে, এবং ওরা বলল যে চিৎকার শোনার পর ওরা রুমে গিয়ে দেখে আমি রুমের দরজা খোলা, আমার রুমের দরজা খোলা আর আমি ফ্লোরে পড়ে আছি। বাট আমার মনে আছে আমি রুম লক করেই শুতে গিয়েছিলাম। ওই ঘটনার পরে আমি মেস চেঞ্জ করি। এই ছিল ঘটনা, এবং এর পরপরই আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে, এবং তার আগে কিছু এস এম এস পড়ে ফেলতে চাই।
আমাদের রেজওয়ান আমাদেরকে গ্যান্ডারিয়া থেকে এসএমএস করেছে, এসএমএস করেছেন আমাদেরকে রাসেল পাকুন্দিয়া থেকে। এছাড়া আমাদেরকে আজিম এসএমএস করেছেন, তিনি একা রুমে বসে শুনছেন। ডিএক্স ইমন আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন সামির, এসএমএস করেছেন আমাদেরকে জহুরা, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে বাবু, এসএমএস করেছেন কেয়া, এসএমএস করেছেন আমাদেরকে মামুন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সাইফুল্লাহ, রবিন আমাদের এসএমএস করেছেন, সাথী এসএমএস করেছেন, এসএমএস করেছেন নয়ন, এসএমএস করেছেন শুভ নটরডেম কলেজ থেকে, কবির আমাদের জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে দিশা লালবাগ থেকে এসএমএস করেছেন, তাহা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সায়েম, তন্নি, দীপ্ত, আরিফ, সাজ্জাদ, শাহরিয়ার, আপন, উজ্জ্বল, হুসাইন, রাজি, সজীব, এছাড়াও আমাদের এসএমএস করেছেন শুভ, কবির সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও ও আর টি আই, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনায়।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই পরপর দুটো ঘটনা আছে কিন্তু ছোট ছোট। আচ্ছা, ফার্স্ট ওয়ান হচ্ছে, এটা হচ্ছে রিশানের ঘটনা। রিশান হিজ ফ্রম খুলনা, ও আমাকে ঘটনাটা বলছে, ওর কাজিনের জীবনে ঘটে যাওয়া আর কি। হি ওয়াজ ইনভলভড ইন দিস এট দ্য ফার্স্ট প্লেস। ওরা খুলনা থাকে, তো একদিন বিকালে আর কি ও আর ওর কাজিন রাজিক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, তো একটা কুকুর ওদেরকে ফলো করে আসে। তো আসার পরে ওদের পেছনে পেছনে হাঁটতে থাকে। তো যেটা হয়, ওরা চিপস খাচ্ছিল, তো চিপসের থেকে আপনার প্যাকেট থেকে চিপস নিয়ে কুকুরটাকে দেয়, রিশান দেয়। তো কুকুরটা খায় না, সে জাস্ট ইনো মুখ সরায় হাঁটতে থাকে। তো এই পর্যায়ে ওর যে কাজিন, সে ওখান থেকে কিছু চিপস বের করে কুকুরটাকে দেয়, কুকুরটা খায়। খাওয়ার পর ওরা হাঁটতে থাকে, দেখে কুকুর পেছনে আসতেছে। তো কিছুক্ষণ পরে ওরা ফিরে দেখে হঠাৎ করে যে কুকুরটা নাই, মানে জাস্ট ভ্যানিশড। সো এমন একটা জায়গা যেখানে কুকুর দৌড়ে গেলে বোঝা যায় বা হেঁটে চলে যেতে পারে, কিন্তু ওই গলিতে কুকুর যাওয়ার মতো কোনো জায়গা নেই, জাস্ট কুকুরটা অল অফ এ সাডেন ভ্যানিশ হয়ে গেছে। তো ওরা রাস্তার এদিক ওদিক ভালো মতন দেখে, কুকুরটা দেখে না। তো ছেলেটা, ওর রিশান কিন্তু বেশ বয়স না, হি ইজ ইন দ্য স্কুল আই থিঙ্ক। সো ওর কাজিনকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি হলো। তো কাজিনটা বলে কি যে আসলে এটা আমার জীবনে নতুন না, এর আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, সেটা ছিল ঢাকায়। তো ঘটনাটা ছিল এরকম, একদিন সন্ধ্যার সময় একটা দোকান থেকে ও মানে কিছু কিনতেছিল আর কি, রাস্তাঘাট বেশ কোয়াইট। তো এই সময় দেখে যে একটা মেয়ে আসে স্কুল ড্রেস পরা, ছোট, এসে ওকে দেখায় হাত দিয়ে, ক্যান্ডির দিকে দেখায়। তো ও কি করে, একটা ক্যান্ডি কিনে দেয়, ক্যান্ডি কিনে মেয়েটাকে দেয়। তো মেয়েটাকে দেওয়ার পরে ও হঠাৎ করে টাকা দিতে যায় দোকানে, ফিরে দেখে মেয়েটা নাই, এবং ইটস লাইক ইউনো লাইক ভোজবাজির মতো হাও হয়ে গেছে মেয়েটা, কোথাও নেই। তো এটা একটা ছোট ঘটনা এরকম আর কি ও বলছে। আচ্ছা, নাও আই গো টু দ্য সেকেন্ড স্টোরি।
শিওর।
আচ্ছা, এটাও আপনার একটা, এটা হচ্ছে ওই গ্রামের ঘটনা। হ্যাঁ, এটা হচ্ছে ওই বুয়ার কাছ থেকে শোনা। এটা হচ্ছে এরকম যে আপনার ওই গ্রামে একটা রাস্তা ছিল, রাস্তাটার এক পাশে নদী আর আরেক পাশে রাস্তা, ডান দিকে আপনার বাঁশঝাড় এবং একটা কবর আছে, এবং ওই কবরটা নিয়ে অনেকেই বলে যে কবরটা খুব খারাপ জায়গা। মাঝে মাঝে নাকি মানুষ দেখে যে কবরের আশপাশে কিছু একটা হাঁটতেছে, তো মানুষ ওই জায়গাটা এড়ায় চলে। তো গ্রামের এক মহিলা ছিল, সে আপনার মানে হতদরিদ্র, মানে শি হ্যাজ টু গো টু ওয়ার্ক অ্যান্ড কাম ব্যাক, মানে যেতে হয় আবার আসতে হয় তাকে, ওই রাস্তা দিয়ে যেতে আসতে হয়। তো একদিন যেটা করে ওই মহিলাটা, তখন মানে উনি ছিল আপনার অন্তঃসত্ত্বা ছিল, প্রেগনেন্ট, তো উনি এরকম যাওয়া আসা করতো। তো গ্রামের অনেকেই বলছে যে তুমি যেহেতু সন্ধ্যার সময় আসো, রাস্তাটা দিয়ে এসো না, রাস্তাটা খারাপ এবং তুমি অনেক কিছু মানে এরকম এক্সপিরিয়েন্স করতে পারো। তো একদিন সে আসার সময় সন্ধ্যার সময় দেখে ওইখানে একটা মানুষ বসা, হ্যাঁ, চুলগুলো বেশ এলোমেলো, তার দিকে তাকায়, খুব লাল চোখ করে তাকায় থাকে। তো সেও মানে খুব মানে অনেকটা লাইক আপনার হিপটোনাইজার মতো, সম্মোহনের মতো হয়ে যায় ওটাকে দেখে। সে হাঁটতেছে এবং তাকায় আসে ওটার দিকে চোখে চোখে, এবং কিছুদূর যাওয়ার পর ওটা হঠাৎ করে হেসে ওঠে, হা হা করে, যে মানুষটা বসা সে হা হা করে হেসে দেয়। হাসার পরে সে বেশ ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি বাসায় চলে আসে। তো এরপর থেকে সে ওই রাস্তাটা দিয়ে কম যাতায়াত করতো। তো আফটার সার্টেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময় পর, মানে তার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা ঘটে, দেখে যে বাচ্চাটা হচ্ছে মৃত, বাচ্চাটার কপালে আরেকটা চোখ আছে, দুটো চোখের সাথে কপালে আরেকটা চোখ, তৃতীয় আরেকটা চোখ আছে। এবং তখন সবাই বলে যে এটা আসলে ওই যে কিছু একটা ছিল খারাপ জিনিস, সেটার ফলশ্রুতিতে এরকম হয়েছে। এটা একটা ঘটনা,
এই দুটো ঘটনা ছিল। আমরা কি আবার তাহলে আবরার ভাইয়ের কাছে যাচ্ছি এবং তারপরে ফিরে আসছি আবার বাবু ভাইয়ের কাছে। তো আবরার ভাই আগে দুটো ঘটনা, একটা ঘটনা বলেছেন, এখন সেকেন্ড যে ঘটনাটি বলবেন সেটা কি আপনার নিজের নাকি অন্য কোথাও ঘটেছে? এটা
এটা আমার নিজের না, তবে আমাদের বাড়ির ঘটনা। বাড়ি মিন্স আমার বাবার বাসা বাড়ি ধারাতে। এটা আমার ছোট ভাইয়ের কাছ থেকে শোনা, রুকমান, ও আমাকে বলেছে। বিকজ টাইম টু টাইম এটা নিয়ে গল্প হচ্ছিল, ভূত নিয়ে নানান বিষয় নিয়ে গল্প হচ্ছিল। সে বলল যে আমি যে জিনিস এক্সপিরিয়েন্স করেছি ভাইয়া, এটা হয়তো বা আপনি জানেন না। তো সেদিন জাস্ট দুদিন আগে সে বলল আমাকে। তো রুমানের যে ঘটনাটা সেটা হচ্ছে যে এই বাসাটায় আমি 3 বছর আগে থাকতাম, 3 বছর পরে আমরা শিফট করেছি, আমি আর আমার ওয়াইফ মিলে আরেকটা বাসায়। তো আমার বাবা মা এবং আমার ছোট ভাই থাকে। তো বাড়ির হাতে এই বাসায় ওর রুমটা ঠিক অ্যাপার্টমেন্টের মাঝখানে, দোতলায় থাকে ওরা। পাশের যে প্লটটা, মানে ইটস লাইক রোডের ফার্স্টের বিল্ডিংটাই, বাট নেক্সট প্লট ইজ ভ্যাকেন্ট। তো এই ভ্যাকেন্ট প্লটটা নিয়ে ঘটনা আসলে, এবং বাসারও কিছু ঘটনা কালক্রমে আস্তে আস্তে এসছে। তো আমার ছোট ভাই বছর খানেক আগে একটা নতুন আর কি DSLR ক্যামেরা কেনে। তো কেনার পর মানে সবসময় রাত যাচ্ছে, ব্রাউজিং করছে নেটে, টাইম টু টাইম দেখা যাচ্ছে যে বারান্দায় যাচ্ছে, নানারকম রাত্রেবেলা ছবি তোলার চেষ্টা করছে, এরকম আর কি একটা ঘটনা। তো ওই ওই যে ঘটনার দিন, ফার্স্ট যে ঘটনার দিন, সেদিন সে ওই রাত্রেবেলা বারান্দায় গিয়ে DSLR দিয়ে নানা কিছু টেস্ট করছিল, ছবি তুলছিল নানা অ্যাঙ্গেল থেকে নানা শাটারে। সো এই সময় হঠাৎ করে খেয়াল করলো যে ভ্যাকেন্ট জায়গাটা, বলে রাখা ভালো, ওখানে আগে ভ্যাকেন্ট ছিল না বাড়িটা, ওই জায়গাটা মানে 10 কাঠা একটা জায়গা। সো ওখানে একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি ছিল। তো এক ভদ্রলোক বেশ কিছুদিন আগে, প্রায় 4-5 বছর আগে জায়গাটা কেনেন। কেনার পর ওখানে নিজেই ফার্স্টে থাকার কথা ছিল, কিন্তু পরে থাকেননি, রিনোভেট করেন অনেক খরচ করে, কিন্তু পরে আর থাকেননি, পরে বাড়িটা ভেঙে ফেলে। অ্যান্ড আজকে পর্যন্ত, এখন পর্যন্ত ওই জায়গাটা খালি, ওখানে কেউ থাকে না। সো ও ওখানে বসে বসে নানারকম ছবি তুলছে এই সময়। আর ওখানে হয়েছে কি, ওই জায়গার ভিতরে আপনার কেউ যেহেতু থাকে না, আগে একটা বিল্ডিং ছিল, সো অনেক জায়গায় একটু খালের মতো হয়ে গেছে, মানে ওখানে আর ভরাট করা হয়নি। সো বৃষ্টির পানিতে পানিতে ওখানে একটু ডোবার মতো হয়ে গেছে বেশ কিছু জায়গা। সো আর বাকিটা পুরা মানে অনেকটা বলতে গেলে যে ওই গাছ গাছলা হয়ে গেছে, একটু জঙ্গল টাইপের আর কি। তো ওখানে বসে থেকে ছবি তোলার সময় হঠাৎ করে খেয়াল করলো জাস্ট ওর উল্টা দিকে, মানে ও যে ওর যে সীমানা, ওর পরই বাউন্ডারি ওই জায়গাটার, এরপরে ভ্যাকেন্ট স্পেস, তারপর আরেকটা বাউন্ডারি, দেন আরেকটা বাড়ি। তো ওই বাড়ি, ওই আরেকটা যে বাড়ি, থার্ড যে বাড়িটা, ওটার যে বাউন্ডারি, ওটার উপরে কিছু একটা জ্বলজ্বল করছে, ভেরি গ্লোয়িং। সো এই গ্লোয়িং জিনিসটার দিকে ওর খুব অ্যাট্রাক্টিভ, কি ব্যাপার এটা, জিনিসটা কি, ওর খুব কিউরিয়াসিটি আসলো। তখন ওর মাথায় কিছু আসেনি যে কি অন্য কিছু হতে পারে কিনা বা এরকম কিছু। ওটা দিয়ে তাকিয়ে আছে, তো ও করলো কি, শাটারে মানে শাটারে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলেছে। আমার কাছে আছে ছবিগুলো, আমি একসময় আপনাকে দেখাবো। সো থিং ইজ দ্যাট ও ছবি তুলল, তোলার পর ও চশমা পরে সবসময়, তো ও তখন ক্লিয়ার বুঝতে পারছে না যে কি এটা, মানে ও যখন স্ক্রিনে দেখছে মানে ইটস হেজি, বুঝতে পারছে না। তো ও আরো ছবি তুলল, ওই গ্লোয়িং জিনিসটা হঠাৎ করে ঝাঁপ দিল হচ্ছে পানিতে, ওখানেই ওই ব্রেকিং জায়গা, পানিটা টাস করে পড়ল। পড়ার পর প্রায় 5-6 মিনিট আর কিছু দেখছে না সে। 5-6 মিনিট পর হঠাৎ করে দেখলো ওই গ্লোয়িং জিনিসটা পানির উপরে, আবার কয়েকটা ছবি নিল সে। একটির পর গ্লোয়িং জিনিসটা জিগ জ্যাগ, মানে একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, এভাবে আস্তে আস্তে, জিগ, ইটস ভেরি ফাস্ট, মানে অনেকটা জেড এর মতো, কিন্তু ফাস্ট সে যাচ্ছে, মানে বলতে গেলে মুহূর্তে, এক এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুহূর্তে চলে যাচ্ছে। তো এইভাবে যাচ্ছে বাম ডান জিগ জ্যাগ করে করে, কিন্তু টুয়ার্ডস হিম, মানে আমার ছোট ভাইয়ের দিকে, রুমানের দিকে, টাইম টু টাইম ওটা আস্তে আস্তে আগিয়ে আসছে। সো এটা একবার যে সে মানে ওই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছে, এই যাওয়ার পর মাঝখানে গ্যাপ দিচ্ছে, বেশ গ্যাপ দিচ্ছে, আবার একটা পয়েন্টে যাচ্ছে। তো ও এর ভিতরে অনেকগুলো ছবি তুলল। ছবি তোলার পর তো যাই হোক, ও পরে এক সময় ওর মনে হলো যে ইটস নট সামথিং ভেরি ইউজুয়াল, ইটস নাথিং ভেরি নর্মাল। তো এখানে ওটা যখন চিন্তা করার সময় ও ভয় পেয়ে গেল, তো রুমে চলে আসে। এসে নিয়ে সে রুমে, তারপর লাইট ছিল রুমে যেহেতু, সো তখন আর কি ছবিগুলোকে সে সাথে সাথে কম্পিউটারে ট্রান্সফার করে, ওটাকে জুম করে দেখলো, সামথিং লাইক বলতে গেলে রাজহাঁসের মতন একটা হাঁস, কিন্তু একটা হাঁস কিন্তু এত ফাস্টার মুভ করে না, হাঁস কিন্তু আস্তে 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 মুভ করে অনেকটা, বাট এটা ইট ওয়াজ জাস্ট মুভিং ভেরি ফাস্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। তো এই ছবিটা ও আমার সাথে পরে শেয়ার করছে, এটা হচ্ছে একটা ঘটনা। ও এরপর পরই সে আবার ওটা দেখার পর যে এটা হাঁস আমার ভয় পাওয়ার কি আছে, আবার সে গেছে যাবো দেখে কিছুই নেই। আর বাড়িধারার মতো জায়গায় যেখানে এত মানে মানুষজন থাকে সেখানে একটা হাঁস আসার কিন্তু কথা না, ইট ওয়াজ ভেরি আনইউজুয়াল ব্যাপার, একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতোই মনে হয়। এরপরে যে ঘটনা সেটা হচ্ছে একদিন রাত্রেবেলা অ্যারাউন্ড আপনার অনেক রাত্রে গভীর রাতের দিকে সে শুয়ে আছে, শুয়ে শুয়ে সম্ভবত হি ওয়াজ জাস্ট রিডিং বুকস অর সামথিং, রুমের লাইট জ্বলছে, তো উপরে অ্যাপার্টমেন্টে খুব দৌড়াদৌড়ি করছে, মানে মনে হচ্ছে একটা বাচ্চা অনেক দৌড়াদৌড়ি করছে। আবার একটু পর সে শুনতে পেল যে শুধু দৌড়াদৌড়ি না সাথে আবার কিছু ঝিন 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 একটু শব্দ সে পায়। সো যাই হোক, ওই রাতে আর সে কিছু নোটিস করেনি, মানে এটা নিয়ে আর তেমন একটা অ্যানালাইজ করেনি। সো আফটার দ্যাট মর্নিংয়ে সে কেয়ারটেকার যে আছে তাকে বললো যে কি ব্যাপার আমাদের উপরে কে থাকে, ইটস ভেরি ইউজুয়াল যে বাড়িধারাতে বা গুলশান বনের এদিকে এক পাশের ফ্ল্যাটে কে থাকি এটা আমরা তা জানি না। তো এনিওয়েজ সো সে যখন কোয়েরি করলো তখন বললো কেন স্যার কি হয়েছে, তো তখন কেয়ারটেকারকে বললো যে না রাত্রেবেলা অনেক দৌড়াদৌড়ি করছে একটা বাচ্চা সম্ভবত, সো কে থাকে ওখানে স্যার। তখন কেয়ারটেকার হাসতে হাসতে বললো যে স্যার উপরে তো কেউ থাকে না, ইটস ভ্যাকেন্ট ফর লাস্ট সিক্স মান্থস, কেউ ভাড়া নেই উপরে, আর আপনার তো এরকম শোনার কথা না। ইট ওয়াজ ভেরি হরিফিক ব্যাপার ওর জন্য, ও একটু ভয় পেয়ে গেছে। এরপর থার্ড ইনসিডেন্ট যেটা ঘটে, এটা ঘটে হচ্ছে আমার কাজিন তন্ময়ের সাথে। তন্ময়ের বাবা খুব অসুস্থ ছিলেন, তো সেই রাত্রে মানে তন্ময়ের বাবা যেদিন মারা যান তার আগের রাতের ঘটনা। এর আগে দুই তিন দিন ধরে বেশ দৌড়ঝাঁপ যাচ্ছিল তন্ময়, তো ওই রাত্রে হসপিটাল ডিউটি শেষ করে তো তন্ময় চলে আসে হচ্ছে আমাদের বাসায়, মানে বাড়িধারের বাসায়। তো রুম্মান ওই দিন আর বাসায় ছিল না, তো রুম্মানের রুমে ও ঘুমাতে যায়। তো ও খুব টায়ার্ড ছিল, শুয়ে পড়ে, কোনো ফ্যান চালায়নি, এসি চালায়নি, গায়ে কোনো লেপ তোষক বা কিছুই দেয়নি, সে ঘুমিয়ে যায়। যখন সে সকালে যখন ঘুম থেকে ওঠে, অ্যান্ড রুম ওয়াজ লকড, সে যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে দেখে খুব ঠান্ডা লাগছিল তার, দেখে যে এসি চলছে, ফ্যান ফুড ফ্লাইজার চলছে, অ্যান্ড বেডটা উল্টানো ও ফ্লোরের উপর পড়ে আছে। সো এই ছিল আমার বাড়িধারার ঘটনা। রাসেল ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ আপনার দুটো ঘটনার জন্যই। আমরা চলে যাবো একটা ছোট্ট ব্রেকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে জানিয়ে দিচ্ছি এখন ঘড়িতে সময় রাত 1:30, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। পাচ্ছি আপনাদের অসংখ্য এসএমএস, সেই সাথে আমরা একটার পর একটা ঘটনা আপনাদের শুনিয়ে যাচ্ছি। এই ফাঁকে বলে রাখি যে আনফরচুনেটলি যদি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি চাইলেই শুনতে পারেন, বা যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনার পুনরায় শুনতে ইচ্ছে করে সে এপিসোড আপনি শুনতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি মিস করেছেন বা যে এপিসোডটি পুনরায় শুনতে আপনার ইচ্ছে করে আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো সময় সেটা শুনে ফেলতে পারেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কল টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস টাইপ সিটি স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123, ব্যাস এই সুন্দর টিউনটি আপনার হয়ে যাবে। তো যাই হোক, আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। আমাকে সজীব এসএমএস করেছেন ঢাকা বাড্ডা থেকে, এবং তার কাছে আজকের ঘটনাগুলো অনেক ভালো লেগেছে সেটাই তিনি জানিয়েছেন। সেলিম আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে ক্যাডেট জিম এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম এনজয় করছেন। পাঁচজন ক্যাডেট মিলে তারা ভূত এফএম শুনছেন। এবং এছাড়া আমাদেরকে দুর্জয় এবং শুভ এস এম এস করেছেন নটরডেম কলেজ থেকে, এবং তিনি তাদের এস এম এস টি পড়তে আমাকে রিকোয়েস্ট করেছেন। আজকের ভূত এফএম তাদের কাছে দারুণ লাগছে সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও শেখ মোহাম্মদ লিটন এস এম এস করেছেন এবং আমাদেরকে তিনি জানিয়েছেন যে ভূত এফএম তার কাছে অনেক ভালো লাগে। রিঙ্কু আমাদের এস এম এস করেছেন। এছাড়াও স্যাম আমাদের এস এম এস করেছেন যাত্রাবাড়ি থেকে। রিপা ধানমন্ডি থেকে এস এম এস করেছেন, লাইট অফ করে রুমের মধ্যে তিনি ভূত এফএম শুনছেন। অনেক বিশ্বাস আমাদের ঢাকা নাকালপাড়া থেকে এস এম এস করেছেন। এছাড়া অর্পি এস এম এস করেছেন কচুক্ষেত থেকে এবং তিনি বলছেন যে আমাদের সত্যি ভয় লাগছে। সুমিত আমাদের এস এম এস করেছেন মিয়াপাড়া খুলনা থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন অনেক বিশ্বাস ঢাকা থেকে। এস এম এস করেছেন শোভন টঙ্গী থেকে। এস এম এস করেছেন আমাদেরকে সাকিন। এস এম এস করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে। এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও সিফাত ঢাকা রামপুরা থেকে। নূর হোসেন আমাদের এস এম এস করেছেন। এস এম এস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এস এম এস করেছেন আমাদেরকে শরীফ লক্ষ্মীপুর থেকে, না লক্ষ্মী বাজার থেকে এস এম এস করেছেন আমাদেরকে। এবং আজকে তার জন্মদিন, জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকলো। পূজা আমাদের এস এম এস করেছেন ঢাকা থেকে। যাই হোক, আমরা যারা এখনো এস এম এস পাঠাতে চাচ্ছেন এবং এস এম এস পাঠানোর নিয়মটি জানেন না তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়, যে ঘটনাটি আমাদের একজন লিসনার আমাদের পাঠিয়েছেন। তিনি আজকে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার ঘটনাটি আমরা পড়ে শোনাব। তিনি যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনি মোশারফ হোসেন হিমু, এস এম এস টি করেছেন আমাদেরকে নোয়াখালী চৌধুরী হাট থেকে। তিনি লিখেছেন, আমি আপনাদের খুব বড় একজন লিসনার, একদম প্রথম থেকে এই পর্যন্ত সবগুলো এপিসোড আমার শোনা। আমি আজ আপনাদেরকে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, 2012 সালের একটা ঘটনা। আমি আমাদের স্থানীয় এলাকার বাজারে একটা দোকানে মানে বিজনেস করি। তো ঘটনার দিন আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে দোকানে বসে গল্প করছিলাম। ঠিক তখনই আমার ফোনে আর এক ফ্রেন্ড ফোন করে জানালো যে আমাদের পাশের বাড়িতে নাকি একজন লোককে জিনে ধরেছে। তো আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ভাবলাম গিয়ে দেখে আসি ঘটনা কি। আমরা তো এগুলো মোটেই ট্রাস্ট করতাম না। আমি এবং আমার ফ্রেন্ড রাজু, সাইফুল, বড় ভাই সুমন এবং রূপম মিলে ওদের বাসায় গিয়ে হাজির হলাম। গিয়ে দেখলাম যে বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছের নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং তাল গাছের ওপর থেকে একটা লোক অনবরত চিৎকার করছিলেন। চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ অমানসিক যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সবাই অন্ধকারে দাঁড়িয়ে আছেন, কেউ আলো জ্বালছিলেন না। তো আমরা কয়েকজনকে বললাম যে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, কেউ আলোর ব্যবস্থা করেন, ওনাকে তো নামাতে হবে। তো একজন জানালো যে না, লাইট কিংবা আলো জ্বালানো যাবে না, কারণ আলো জ্বালালে নাকি জিনেরা ওই লোকটাকে খুব কষ্ট দেয় এবং মারধর করে। এবং তো আমরা প্রায় সাত থেকে আট মিনিট অপেক্ষা করলাম এবং এরপর ওইখানে একজন কামেল গোছের একজন বয়স্ক মানুষ আসলেন এবং তিনি জানালেন যে তোমাদের মধ্যে কেউ একজন আজান দাও তাহলে জিন ছেড়ে দেবে। তো তাই করা হলো, একজন দাঁড়িয়ে আজান দেয়া শুরু করলো। তো সবচাইতে অবাক হলাম তখনই যখন দেখলাম যে ওই লোকটা আজান শুরু করার পরপরই জিনে ধরা ওই লোকটি একটু একটু করে নামতে আরম্ভ করলো, তবে ঠিক স্বাভাবিকভাবে নয়। লোকটা নামছিল যখন তখন তার মাথা ছিল নিচের দিকে এবং পা দুটো ছিল ওপরের দিকে, আর একটু নামে আর আজান দিচ্ছিল তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। এবং লোকটি যখন নামছিল তখন মনে হচ্ছিল যেন একটা টিকটিকি যেমন করে দেয়াল ধরে নিচের দিকে নামে, ঠিক তেমন করেই লোকটি নামছে। বিশ্বাস করুন, ওই দিনের লোকটির গাছ থেকে নামা ও তাকানোর ভঙ্গি আমি জীবনেও ভুলতে পারবো না। আমার এখনো গায়ে কাটা দিয়ে ওঠে ওই দিনের ঘটনা মনে পড়লে। যাই হোক, লোকটি যখন গাছ থেকে পুরোপুরি নেমে যান তখনই তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান এবং তার আত্মীয়রা তাকে ঘরের ভেতরে নিয়ে যান এবং সাথে সাথে আমরাও ঘরের ভেতরে প্রবেশ করি। লোকটিকে ঘরে নিয়ে একটা চৌকির ওপরে শোয়ানো হয়, তারপর আলো জ্বালানো হয়। আলো জ্বালানো হলো দেখে লোকটি সারা শরীরে ক্ষত চিহ্ন দেখে মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে তার সারা শরীর থেকে চামড়া আলাদা করে রক্ত ছড়িয়েছে। এ এক ভয়ানক দৃশ্য যা আমি ভাষায় বোঝাতে পারবো না। এরপর আমরা কেটে যাই 2-3 দিন, আর কিছুই ঘটলো না। এরপর 4 নম্বর দিনে শুনলাম ওই লোকটাকে নাকি আবার জিনে গাছের উপর উঠিয়েছে। তখন রাত 12টা, আমরা আবার ছুটলাম ওই বাসার দিকে। যখন হাজির হলাম তখন সেই দিনের মতো একই দৃশ্য দেখলাম, লোকটি গাছের উপর থেকে চিৎকার করছিল আর নিচে কেউ একজন আজান দেওয়ার পর আবার তার গাছ থেকে অদ্ভুতভাবে নেমে আসার সেই দৃশ্য। এভাবে কেটে যায় আরো দুই দিন। এরপর লোকটি একটু সুস্থ হওয়ার পর তার আত্মীয়দের কাছে জানতে পারি লোকটি নাকি তাদের দূর সম্পর্কের এক ভাই হন, বাড়ি চিটাগং, এবং সে নাকি বলেছেন তার সাথে দুটো জিন আছে, একটা মেয়ে জিন আর একটা পুরুষ জিন, তারা নাকি তার শরীর থেকে রক্ত পান করত। এরপর লোকটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কি ঘটেছিল তা আমরা আর জানি না। এই ঘটনা আমাদের এলাকার অনেকেই জানেন এবং দেখেছেন। যদি ভালো লাগে মেলটা পড়ে শোনাবেন। আমার আরো কিছু এক্সপেরিয়েন্স আছে, সেগুলো সময় পারলে, সময় করতে পারলে আপনাদের কাছে ইমেল করে জানাবো। মোশাররফ হোসেন হিমু, আপনার ইমেইলের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার পরবর্তী ঘটনার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনার ঘটনা খুব দ্রুত পৌঁছে যাবে আমাদের ইমেইল অ্যাড্রেসে। যাই হোক, আমরা চলে আসি আবার বাবু ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শুনবো। এবং সেই ঘটনাটি কি এখানে ঘটা নাকি আপনার নিজের নাকি অন্য কারো?
এটা অন্যজনের। আচ্ছা, এটা আমি ওনার নাম বলবো না, কারণ ওনার নিষেধ আছে নাম বলা।
আচ্ছা,
70-এর দশকের ঘটনা। তো উনি আমাদের এক বড় ভাই আর কি, অবশ্যই বড় ভাই, 70-এর দশক উনি ইয়াং। আচ্ছা, তো উনি ওই সময় আপনার একটা জব করতেন, চাকরি করতেন। তখনকার দিনে আপনার দেখা যেত ওই যে প্রাইভেট কোম্পানি সেরকম মানে এস্টাবলিশ ছিল না আর কি। তো এরকম একটা সময় উনি ওই সময় একটা কোম্পানিতে উনি কাজ পান। তো এটা হচ্ছে প্রথম দিকে বিদেশিরা যখন নাকি কিছু আর কি আপনার মানে প্রথম বাংলাদেশ যখন ডেভেলপ করছে ওই সময়কার কিছু সার্ভে অ্যান্ড এই ধরনের উপর কাজ করে। তো উনি ওগুলো একটা ফার্মে বা একটা অফিসে আর কি কাজ করেন আর কি। তো ওনাকে পাঠানো হয় উত্তরাঞ্চলে একটা কাজে, একটা সার্ভের জন্য। তো উনি ওখানে যান, যাওয়ার পরে উনি যে গ্রামটা যান আর কি, সেখানে উনি পৌঁছান ঠিক সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে যে উনি মানে আগে কোনো প্রিপারেশন ছিল না যে ওখানকার কোনো আপনার ডাক বাংলো বা কোথায় উনি উঠবেন। তো উনি যান, যে খোঁজ করেন, করে দেখেন যে সেরকম কোনো মানে ব্যবস্থা ওখানে নেই। একটা আপনার আছে মানে যেখানে থাকে অনেকে, কিন্তু এটা সম্পূর্ণ ফিল্ড, ওখানে কেউ নেই। তো উনি কোনো হোটেলেরও সন্ধান পান না, যেহেতু নিতান্ত পাড়াগা টাইপের জায়গা। তো উনি খুব কনফিউজ হয়ে যান, খুব মানে আপনার দিশেহারা হয়ে যায় কোথায় থাকবে উনি, এবং এর মধ্যে সন্ধ্যা হয়ে আসতেছে। তো উনি হেঁটে হেঁটে আসতে আসতে একটা জায়গায় আসেন। তখন ধরেন যে সময়টা ঠিক গোধূলির পরে, আধার মনে করেন ঘনে আসছে প্রায়, মানে ঠিক মানে অন্ধকার আগে আসার টাইমটা আর কি। তো যে দেখেন যে এক জায়গায় একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের অপর দিকে মানে মাঝখানে রাস্তা অপর দিকে একটা ছোট ঘর, ঘরটা খুব জরাজীর্ণ অবস্থা আর কি। তো সেখানে একটা লোক দাঁড়ায় আছে, মানে আপনার ঠিক দাড়িওয়ালা, সাদা দাড়ি এবং বেশ লম্বা টাইপের। তো সে দাঁড়ায় আছে। তো উনি দেখে জিজ্ঞেস করে যে চাচা, এখানে কি থাকার কোনো ব্যবস্থা কোথাও আছে? আমি অন্য জায়গা থেকে এসেছি, এখন রাত হয়ে গেছে, থাকার কোনো ব্যবস্থা নেই আমার ছেলে। তো উনি ওনার কোনো কথা না বলে জাস্ট ওই ওই যে বাড়িটা আর কি, যেটা থেকে আঙুল দিয়ে দেখা দেয় আর কি। তো উনি দেখে উনি বলে কার সাথে কথা বলবো? তো সে ইশারা ওনাকে ডাকে। তো উনি ওনাকে ফলো করে করে দেখে যায় আর কি। বাড়িটা ঢোকার একটা গেট ছিল, গেটটা ওই যে বাঁশ টাশ দিয়ে তৈরি আর কি। উনি ভেতরে ঢোকে আর কি। ঢোকার পর যে দেখে যে ওনাকে যে বাসাটার কাছে নিয়ে আসলো, সে বাসাটার চারিপাশে হচ্ছে বেড়ার তৈরি, বাঁশের বেড়া, উপরে টিনের ছাউনি। তো আসার পর লোকটা তখন ফার্স্ট একটা কথা বলে, ঢোকেন, ভেতরে ঢোকেন। তো উনি ভেতরে ঢুকলো, ঢোকার পর লোকটাও ঢুকলো। ঢোকার পর ওনার সাথে কথা না বলে ওনাকে ওই যে বিছানা আর কি, একটা চৌকি পাতা ছিল, চৌকিটা দেখা দিল। তো দেখলো চৌকির উপর কিছু নেই, জাস্ট একটা মাদুর পাতা, একটা চৌকি, আর পাশে দেখা যাচ্ছে একটা টেবিলের মতো আছে, এবং দূরে কিছু মটকা আর কি, মটকি, যেখানে নাকি ওই যে গ্রামের মানুষরা ধান টান এগুলো রাখে আর কি, এগুলো রাখা। তো উনি বললো যে আপনি কি, আমি কি এখানে থাকবো রাতে? হ্যাঁ। তো লোকটা বলল যে আপনি থাকেন, বলে ওই বুড়ো লোকটা উনাকে থাকতে দিয়ে চলে গেছে। তো আর কোনো কথা বলার চান্স পেল না। তো উনি খুব কনফিউজ, এবং ওনার আর কোনো চয়েসও ছিল না কোথায় যাওয়ার, এর মধ্যে রাত হয়ে গেছে। এবং উনি দেখলো কেউ নাই, হ্যাঁ, বাসাটার মধ্যে মানে মানে আপনার ওই বুড়ো লোকটাও চলে গেছে। হ্যাঁ, উনি সম্পূর্ণ একা এবং অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে উনি চিন্তা করে যে আমি অন্ধকার দূর করবো কিভাবে, ইউনো, মানে কিছুই তো নাই। তো উনি খুঁজতে 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 ওই বাসার মধ্যে এক জায়গায় উনি কুপি পান, ওই গ্রামে ইউজ হতো কুপি, এখন মানে খুব দেখা যায় না শহরে, কুপি। সে কুপিটা পান, কুপির মধ্যে হালকা পরিমাণে তেল আছে। তো উনি সেটাকে আগুন জ্বালায় এক পাশে রাখেন, ওই যে টেবিলের মতো যে জায়গাটা ওখানে রাখেন। রেখে উনি মোটামুটি বিছানাটাকে পরিষ্কার করে ওনার একটা থাকার এনভায়রনমেন্ট তৈরি করেন আর কি। তো এই পর্যায়ে যখন উনি ওখানে থাকতেছে রাত্রেবেলা, তখন তখন গ্রামে রাত, ওই সময় তো আরো আগে রাত হয়ে যেত আর কি, ধরেন 8টার দিকে, খুবই গভীর রাত। তো উনার খুব, উনি খুবই ক্ষুধার্ত ফিল করতেছেন, বের হয়ে কোথায় যাবেন সেরকম অবস্থা না। তো উনি একবার করলো কি, ওই জানলা দিকে যখন তাকালো, দেখলো বাঁশঝাড়ের মধ্যে অসংখ্য জোনাকি জ্বলতেছে, অন্ধকার, কিন্তু বাঁশঝাড়টা মনে হচ্ছে যেমন আমরা বিয়ে বাড়িতে দেখি যে লাইটিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়, এরকম বিভিন্ন শেপ নিচ্ছে লাইটের, এরকম একটা সিন দেখলো। দেখে উনি খুব ভালো লাগলো, আবার ভয় লাগলো, প্লাস উনি হাংরি। তো টুনিগুলো কি গেট দিয়ে বের হয়ে আসলো, এসে ওই দরজাটার সামনে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়ায় উনি চিন্তা করছে কি খাবে। এই সময় উনি যেটা দেখে যে ওই পাঁচ ঝাড়ের ভিতর দিয়ে ওই বুড়া লোকটা বের হয়ে আসতেছে, এবং এটা একটু হরিফিক উনি যেভাবে আমাকে বর্ণনা করছে, বলছে যে বুড়া লোকটা আসতেছে এবং হাত দিয়ে বাঁশ সরাচ্ছে আর কি, মানে দুই হাত দিয়ে বাঁশ সরায় সরায় লোকটা বের হয়ে আসছে, এবং উনি প্রচন্ড ভয় পেয়েছে সিনটা দেখে। তো বুড়াটা আসছে, এসে সামনে বসে কি খানা খাবেন, তখন উনি বলছে জি আমার তো খাওয়া দরকার আছে, আমি কোথাও পাইলে আমি টাকা দিয়ে কিনে কিছু যদি খাওয়া যায় পাওয়া যায় এসে। তো বুড়া বসে ভিতরে যান বলে উনাকে বুড়াটা হেঁটে চলে গেছে। তো উনি তাকায় দেখতেছিল যে বুড়ার গণপথ, বুড়া আবার ফিরে ওনাকে বলছে ভিতরে যান, উনি বাসার ভিতরে চলে আসার দেখেন নাই কিছু। তো উনি ভিতরে গেল, তো কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে উনি দেখে ওই বুড়া লোকটা একটা প্লেটের মধ্যে খাবার, মানে প্লেট সাথে আর কি ওই একটা ইসের মতো রেকাবের মতো যেটার মধ্যে ভাত টাত নিয়ে আসছে, আসে ওনাকে দিয়ে বলছে খান। তো উনি বলতে সেটা পয়সা দিতে হবে না, তা আপনার ওই বুড়া বলতেছে খেতে বলছি খান। হ্যাঁ, তো উনি আর কোনো কথা বলেনি, উনি ইতিমধ্যে বুড়ার ব্যাপারে বেশ ভয় পেয়ে গেছে। তো বুড়াটা খাবার রেখে চলে গেছে, উনি খাওয়া দাওয়া করছে, করে আপনার গেল, পানি নাই, হ্যাঁ পানি রোড ছিল, তখন উনি বের হয়ে গেল। বের হয়ে যে দেখলো যে ওই যে বাড়িটার কর্নারে একটা আপনার কুয়া আছে, কুয়ার ওখানে আপনার বালতি আছে, তো উনি বালতি তুলছে, বালতি দিয়ে পানি নিয়ে আপনার মুখ টুক ধুইছে, খাইছে পানি, পরেবার কামবে মানে বাসায় এসে পড়ছে। আবার ফেরত এসে উনি বসে আছে, চিন্তা করতেছে যে ব্যাপারটা কি, মানে ওনার ভয়ে আসতেছে না। তো উনি ওই রাতের বেলা এক পর্যায়ে উনি জানলা দিয়ে তাকেছে, তাকায় দেখলো যে ওই যে বুড়া লোকটা, তখন গভীর রাত, বুড়া লোকটা ঠিক ওই বাঁশ ঝাড়ের সামনে দাঁড়ায় হাত নাড়তেছে বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন মানে অঙ্গভঙ্গি করতেছে সে, এবং হাত নাড়তেছে, এবং ওই উনার হাতের নড়াতে যে বাঁশ ঝাড়ের ভেতরে বিভিন্ন রকম কম্পন সৃষ্টি হচ্ছে, মানে ডিফারেন্ট টাইপের কম্পন সৃষ্টি হচ্ছে। এবং তারপর উনি যেটা দেখলো যে বাঁশ ঝাড়ের মধ্যে আরো কিছু মানুষ বের হয়ে আসছে, এবং সবাই ওরকম মানে সাদা পাঞ্জাবির মতো পরা, সবাই বের হয়ে আসছে, এসে বুড়ার সামনে দাঁড়ালো, বুড়া তাদেরকে কি ইনস্ট্রাক্ট করলো, তারা চলে গেল। এবং উনি আবার দেখলো যে বুড়াটা আস্তে করে বাঁশ ঝাড়ের ভিতরে ঢুকে গেছে। তো এই পর্যায়ে উনি মানে খুবই ভয় পেয়ে লাস্টে মানে কিছুই করার নাই, উনি দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমায় গেছে ওখানে। তো সকালে উঠছে, সকালে উঠে উনি দেখে টেবিলের মধ্যে কিছুই নাই, দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল। উনি আসলো, বের হলো, বাসার মধ্যে কাউ নাই, বাসের বাস ঝাড় দেখলো সেরকম বাস ঝাড় আছে। উনি তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে হেঁটে বের হয়ে গেছে, যে উনি হাঁটতে হাঁটতে বাজারে গেল, বাজারে যেয়ে বললো যে আমি এখানে থাকার জন্য আসছি, গতকালকে এখানে মানে কোথাও পাইনি, এখানে একটা ওই যে ইসের বলো ওইটা বাসাটা তো পড়ে আছে, ওখানে তো কেউ থাকে না, ওখানে অনেক আগে মানুষ থাকতো, বাসাটা পরিত্যক্ত, আর আপনি ওইখানে কি দিয়ে থাকছেন, জায়গাটা খুবই একটা মানে বাজে জায়গা, ওখানে অনেক ভৌতিক জিনিসপত্র হয়, এবং অনেক মানুষই ওখানে গেলে ওই বুড়ো লোকটাকে দেখে, রাস্তার মধ্যেও দেখে, ওই লোকটা আসলে মানুষ না, ওইটা অন্য কিছু।
খুবই অদ্ভুত ব্যাপারটা, এবং মানে একজন লোক বিপদে পড়েছে সেখানে সে আতিথ্যতা পাচ্ছে, আমি পেয়েছি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, আমাদের সময় বলছে আমাদের শেষ করে ফেলতে হবে।
আমি একটা ছোট দিতে চাই যে সবার জন্য বলছি যে আমি এবং আমাদের আব্রার ভাই আমরা দুজন মিলে একটা মানে আপনার টিম করেছি, টিমটার নাম হচ্ছে, আমরা নাম দিচ্ছি স্ক্যানার্স, এবং আমাদের সাথে আরেকজন আছে মানে উনি আমাদের সাথে হেল্পিং এ থাকবে, আব্রার ভাইয়েরই কাজিন তন্ময়, ও আমাদের ইনফরমেশন কালেক্ট করে হেল্প করবে। আমরা চেষ্টা করব যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব জায়গায় এই ধরনের মানে অধিভৌতিক ব্যাপার স্যাপার ঘটে সেগুলো সম্বন্ধে কিছু তথ্য কালেক্ট করার, যে ওয়েদার আসলে কি এরকম কিছু ঘটেছে কিনা, বা মানুষের মতামতটা কি। ইটস নট লাইক ইনভেস্টিগেশন ঠিক না, বাট মতামত
জানবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন,
আপনাদের সাথে শেয়ার করবো, এবং এটা ভিডিও ফুটেজ আমরা ধারণ করবো যতটুকু পারা যায়। তো ফার্স্ট আমরা যেটা শুরু করবো একটা এলাকা দিয়ে, ঢাকা শহরে একটা ছোট্ট হিন্ট দিই, আমরা যে খবরটা সেখানে পেয়েছি যে সেই জায়গায় নাকি গভীর রাতে তিনটা জিন এসে রাস্তার মধ্যে চলাফেরা করে, অনেকে ভয় দেখায়, এবং তারা মানে খুবই মানে বামন টাইপের, এবং মাটি দিয়ে আর কি আপনার হামাগুড়ি দিয়ে চলাফেরা করে।
ওকে, তাহলে আমরা খুব দ্রুত আমরা সেই মানে খুব তাড়াতাড়ি সেরকম কোন ঘটনা আমরা শুনছি
ইনশাআল্লাহ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের জন্য এটা আসলে অনেক বেশি ভালো হবে। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ আব্রার ভাই,
এবং আমরা উদ্যোগ নেওয়ার জন্য বলছি, যদি কেউ জানেন এই ধরনের কোন খবর আপনাদের কাছে থাকে, রাসেল ভাইকে জানালে আমরা জানতে পারবো।
হ্যাঁ, আমরা তাহলে আপনাদের সমস্ত হন্টেড প্লেসের ঘটনা আপনারা জানেন, ঠিকানা জানেন, আমাদেরকে যদি ইমেইল করে দেন, আমরা তাহলে বাবু ভাই এবং আব্রার ভাইয়ের কাছে দিয়ে দিতে পারবো, এবং তারা এসে যদি সেখানে সত্যি কিছু পান তাহলে আমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করতে পারবেন। এটা খুব ভালো একটা উদ্যোগ, আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম উদ্যোগ নিতে পারেন, এবং সেই সাথে আমি তো বলি যারা ঘটনা বারবার করে শেয়ার করতে চান, ভালো ঘটনা হলে আপনারা বারবার আসবেন, এবং এরকম ধরনের কোন ঘটনা যদি থাকে আপনারা যদি স্টুডিওতে এসে শেয়ার করতে চান সেটাও করতে পারেন। ভাই আপনাদের উদ্যোগে জন্য অনেক ধন্যবাদ।
আর আপনার ভাই একটু উনি লেট হিম,
শিওর নো প্রবলেম।
ওকে,
তো আমরা মোটামুটি শেষে চলে এসেছি এবং আপনার ভাই লাস্ট মানে আমাদের সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে,
আপনারা দুজনে অনেক ব্যস্ত মানুষ, তারপরে এরকম একটা উদ্যোগ নিয়েছেন।
বেসিক্যালি আমার এখানে আসলে কিছুই নতুন করে বলার নেই, অলরেডি বাবু ভাই ইন্ট্রোডাকশন যেটা বলার সেটা বলে ফেলেছে। এখন আসলে আমাদের যারা শ্রোতা, যারা ভূতে ফেরে নিয়মিত শ্রোতা, ওনাদের সহযোগিতা আমাদের দরকার। আমরা জানতে পারবো, এছাড়াও আমাদের সোর্সেস থেকে আমরা চেষ্টা করবো নানা রকম ইনফরমেশন পেয়ে আমরা ইভেন ফেসবুকে যদি কেউ জানাতে চায়।
ওকে, তো তার মানে বুঝতেই পারছি যে আপনারা বারবার আসতে পারবেন এবং যত ঘটনা হবে তত ঘটনা তত বেশি আমাদের জন্য মঙ্গল। যাই হোক, আমরা শেষ করব এখন এবং আমরা আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। আপনাদের ঘটনা অপেক্ষায় থাকলাম, আপনাদের ঘটনা পাঠাতে হবে কিভাবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে, এবং আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনারা কি স্টুডিওতে এসে এই ঘটনাগুলো শেয়ার করতে চান, নাকি আপনারা চান যে আমরা আপনাদের ঘটনাগুলো পড়ে শোনাই। আপনারা অডিও ক্লিপও চাইলে পাঠাতে পারেন, এবং অডিও ক্লিপ আপনাদের ঘটনাটা আপনারা অডিও ক্লিপ পাঠাতে রেকর্ড করতে পারেন জাস্ট আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে, এটা কোনো বড় প্রবলেম না। আর আমরা সামনে তো একটা হন্টেড প্লেসে যাচ্ছি, সেখানে কি ঘটে আমাদের জন্য দোয়া করবেন, এবং সেই ঘটনাগুলো যেন আমরা মানে সেখানে যে যেন কোনো ঘটনা আমরা পাই আর কি, মানে কোনো কিছু পাই। এবং আমি যত আশা করি যে আমাদের সেই যাত্রাটা সফল হবে এবং ফিরে এসে আপনাদের জানাতে পারবো যে সেখানে কি ঘটেছে না ঘটেছে। যাই হোক, হন্টেড প্লেসে সবাই গেলেও আমি আপনাদের সঙ্গেই থাকছি এবং আমি জানিয়ে দেবো যে ওখানে কি ঘটছে না ঘটছে। সো সেই পর্যন্ত আগামী সপ্তাহে একটা মানে কি বলবো সেরকম ঘটনা ঘটার প্রত্যাশায় আমরা সবাই আছি, এবং সেই সাথে এই সপ্তাহ জুড়ে অপেক্ষা করছি আপনাদের ইমেইলের জন্য। আমাদের ইমেইল পাঠিয়ে দেবেন @radiofurti.fm এই অ্যাড্রেসে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। আজকের মতো এখানেই, টাটা।